exclusively on FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুটিয়ে এফএম সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আজ রাতের ভূত এফএম হরর ক্লাব নিয়ে ভূত এফএম হরর ক্লাবের 15 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হরর ক্লাব আপনার ক্লাব এবং হরর ক্লাবের মেম্বার হচ্ছেন আপনারা। হরর ক্লাব এগিয়ে যায় আপনাদের হাত ধরে, ভূত এফএম এর হাত ধরে। যে 7টি বছর কাটিয়ে আসলাম আমরা বিভিন্ন ভূতের ঘটনা এবং হরর ঘটনা শুনতে শুনতে, সেই ঘটনাগুলোর সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে এসেছে বাংলাদেশের সাহিত্যের যে বড় বড় ফিকশনাল বা লিটারেচার থেকে যে স্টোরিগুলো আছে, যে স্টোরিগুলো পড়তে গেলে আমাদের ভয় হয়, যে স্টোরিগুলো নিয়ে অনেকে অনেক কাজ করার চেষ্টা করেছেন, হয়তো ফিল্ম হতে পারে, নাটক হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই স্টোরিগুলোকে আমরা রেডিওতে নিয়ে আসছি এবং আমাদের প্রোডাকশন আকারে কিন্তু আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। তো হরর ক্লাবের একটা বড় জায়গা জুড়ে আছে লিটারেচার, এর বাইরে আরো আছে অনেক অনেক কার্যক্রম, এবং শুধু যে হরর কার্যক্রম থাকবে ব্যাপারটা শুধু এরকম নয়, এর বাইরেও আমরা চেষ্টা করি হরর ক্লাবের যত মেম্বাররা আছেন আমরা সবাই মিলে অন্য কিছু করার। সেটা হতে পারে কোনো মজার কোনো কিছু, হতে পারে ভয়ঙ্কর মজার কোনো কিছু, যে কোনো কিছুই হতে পারে। শুরুতেই আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ভূত এফএম এর হরর ক্লাবের যত মেম্বার যারা আছেন, ঢাকা শহরে অন্তত যারা আছেন, এর বাইরে যারা আছে, তারা তো অবশ্যই সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা বিশেষ ভুঁড়ি ভোজের আয়োজন করেছি, যেটাকে আমরা বলছি ভূত ভুঁড়ি ভোজ। আপনার রেডিও ফুটির পেজে গেলেই আপনারা দেখতে পারবেন, একদম শুরুতেই একটা পোল ক্রিয়েট করা আছে, একদম গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের ভোটের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা আসলে চান কিনা এরকম একটা ভূত ভুঁড়ি ভোজ হোক কিনা। এবং সেই ভূত ভুঁড়ি ভোজে আমরা হরর ক্লাবের যারা মেম্বাররা যারা আছে পুরো ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরের মানুষদের জন্য বলছি, ঢাকা শহরের কথা স্পেসিফিক্যালি বলছি এই জন্য যেহেতু ঢাকার ভেতরের মানুষজনের জন্য আসাটা সবচেয়ে ইজিয়ার হবে। এবং পরবর্তীতে কিন্তু আমরা আরও অন্যান্য জায়গায়, আমরা আগেই বলেছি যে হরর ক্লাব ছুটে যাবে আপনার কাছে, যেখানে ক্লাব আছে সেখানেই চলে যাবে হরর ক্লাব, আপনার এলাকার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটি থেকে আমরা হরর ক্লাবের এপিসোড করব। এবং সেখানে বসে আমরা দেশ বিদেশের সে বিখ্যাত যে হরর কাহিনীগুলো আছে সেগুলো প্রচার করবো। সেখানে হরর ক্লাবের মেম্বাররা থাকবেন, হয়তোবা সেই জায়গাতেও আমরা সেই রাতের বেলা, ভয়ঙ্কর কোনো রাতের বেলা আমরা ভয়ঙ্কর কোনো ভূত ভুঁড়ি ভোজ আয়োজন করতেই পারি। তো এই ভূত ভুঁড়ি ভোজে আপনি অংশ নিতে চাইলে রেডিও ফুর্তির পেজে গিয়ে যে পোলটি ক্রিয়েট করা আছে সেখানে আপনার হ্যাঁ ভর্তি দিয়ে দিতে পারেন। একদমই আগ্রহী না হলে আপনার জন্য না ভোটের অপশনও রয়েছে, www.facebook.com/radiofoodie এই ঠিকানায় গিয়ে আপনি ভূত এফএম হরর ক্লাবের যে পোস্টটি রয়েছে সেখানে আপনার কমেন্ট জানিয়ে দিতে পারেন, আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনার কথা হরর ক্লাব নিয়ে, আপনার চিন্তাভাবনা। এবং আপনি যদি কোনো গল্প শুনতে চান সেই গল্পটির কথা আমাদেরকে পাঠাতে পারেন, সেই গল্পটি আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন। আপনার জীবনে শোনা কোনো ঘটনা যেটা আপনার কাছে মনে হয় যে ঘটনাটা শুধুমাত্র জীবনের ঘটনা না, ঘটনাটা সাহিত্যের পাতায় জায়গা পাওয়ার মতো একটা গল্প, যে গল্প বিশ্বাস অবিশ্বাসের দোলায় হয়তো ঘটনা হিসেবে দাঁড় করাতে পারবেন না, কিন্তু তার যে অন্যান্য উপাদান যেগুলো রয়েছে সেগুলো একটা স্টোরি আকারে খুব ভালো যায়, সে গল্পটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদেরকে মেইল করার ঠিকানাটা হচ্ছে bhootfm@radiofoodie.fm, এই ঠিকানাতে আপনি মেইল করবেন, আপনি সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব, তবে আপনার স্টোরি আমরা পেয়ে যাব। আর আপনার ক্লাব নিয়ে আপনি চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে, আপনাদের কালেক্ট করা স্টোরিগুলো আমরা শুনবো, আপনাদের সাথে আড্ডা হবে এবং আপনারা কি চান না চান সবকিছু নিয়ে কথা হবে ভূত এফএম হরর ক্লাবে। আপনার ক্লাব নিয়েও চলে আসতে হলে সেই একই পন্থা, অর্থাৎ আপনাকে মেইল করতে হবে bhootfm@radiofoodie.fm এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। হরর জনরার যে লেখাগুলো আছে বা যে লিটারেচারগুলো যেগুলো তৈরি করা হয়, যে স্টোরিগুলো তৈরি করা হয়, সেই স্টোরিতে একটা বিরাট স্বাধীনতা থাকে মানুষের, যে সবচেয়ে বড় কল্পনার আশ্রয় নিয়ে মানুষের মনে ভয় জন্ম দেবার একটা চেষ্টা করা। কখনো কখনো কিন্তু মানুষের জীবনটাই আসলে হরর হয়ে যায়, জীবনের বিভিন্ন খাত প্রতিঘাত আসলে জীবনটাকে অনেক বেশি হরর করে ফেলে। তো আমরা আজকের ভূত এফএম হরর ক্লাব শুরু করি একটা গান দিয়ে, এবং এই গানটা এই আপনার আমার জীবনের সেই বিভিন্ন খাত প্রতিঘাতের যে বিষয়গুলো হয়তো জীবনটাকে কখনো হরর করে ফেলতে পারে, সেই হরর হয়ে যাওয়া জীবন ছুটে বেড়ায় যে খ্যাপা শহরে, সেই খ্যাপা শহরের গান দিয়ে আমাদের আজকের ভূত এফএম হরর ক্লাব শুরু হোক। তারপর আমরা আজকে ফার্স্ট আওয়ারে শুনবো একটা চমৎকার গল্প, সেই চমৎকার গল্পটা কার গল্প এবং কি গল্প, গান শেষে ফিরে এসে আপনাদেরকে জানাচ্ছি। ফুটেটেম হরর ক্লাবের আড্ডা শুরু হোক এখন থেকে, আপনার কথা দিয়ে আপনার কথা খুঁজবো ফুটেটেম হরর ক্লাবের পোস্টে। কাজেই সঙ্গেই থাকুন, শুনে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM অ্যান্ড টু ফুর্তি।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজই তো বিকাশ করি। তবে বিকাশ করার সময় মনে রাখবেন, মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
আরে শোনো শোনো ভাই বোনেরা, শোনো দিয়া মন, শীতের হাওয়ায় মিঠা পানে মধু পিঠার উৎসবন, মধু পিঠার উৎসবন, ভাই বোন বলি শোনো। আরে পিঠা হইল ওর সাথে শীতের গুণগান, গ্রাম বাংলার হাজার পিঠায় মিঠা শীতের খান, সুরে সুরে বলি।
বাহারি সব পিঠা খেতে চলে আসো দেশের সবচেয়ে বড় মধু পিঠা উৎসবে। শুধু পিঠা নয়, চলবে কনসার্ট সহ গরম গরম ব্যাপার। কনসার্টে মঞ্চ মাতাবেন ব্যান্ড চিরকুট, তানজিব সরোয়ার, গামছা পলাশ, দাগ এবং ১৯ ও ২০ জানুয়ারি ধানমন্ডি কলাবাগান মাঠ ঢাকা। তোমার অপেক্ষায় মোজো অন্তরিজন।
ফুর্তি টকিং টম।
আরে টম ভাই,
স্যার বলো স্যার, দরজা খুলো, দেখছো তো না হাতে ইয়া বড় প্যাকেট। আরে দরজার উপাশে ওইটা আর যে সারা খাবার না, পাত্তাই তো দেয় না আমারে। ওর সাথে আবার কি আলাপ, আমি যাবো সোজা নুসরাতের কাছে।
মনে মনে আমার নাম বিকৃত করবা না টম, আমি সারা খানুম না, সারা আলম। এনিওয়ে ডেলিভারি বয় জব পাইছো নাকি?
লোক সামনে কথা বলো বলে দিলাম, নাইলে তোমারে প্যাকেট করে একদম সিটি কর্পোরেশনের গাড়িতে তুলে দিব। আই ডোন্ট নিড ইওর ক্লোজ ডিমান্ড।
জাহাজের কন্টেনারের সমান বড় একটা প্যাকেট নিয়ে আসছো আর ভিতরে একটা লজেন্স।
কি ভাবছিলা, তোমার জন্য হিমালয় সমান মন্দা বানায় আনবো? আরে মিষ্টি তো মিষ্টি, লজেন্স তো আর কাঁচা মরিচ দিয়া বানায় না, তাই না?
তুমি হঠাৎ মেয়র ইলেকশনে দাঁড়ালা যে?
মমি কাউসারের কাজ দাঁড় করানো, নগদে বাদ। তুমি তুমি মেয়র হলে স্টুডিও দিয়ে সারাক্ষণ নিজের ছবি তোলার জন্য বসে থাকবে, দিগন্ত খুলির বর্ষা হাতে শিকারি সিনেমার শুটিং এ নামবে, আর মাফিন সস্তা মেকআপ মুখে মেখা জ্বালা জ্বালা করবে আর কি। আর রোনাল্ডো, টার্মিনেটর, ব্যাটম্যান, ফরেন পণ্য ডিসিসি মার্কেটের বাইরেই আসতে পারবে না। আর ঢাকা শহরের দায়িত্ব তো কারো নিতে হবে, তাছাড়া মেয়র মানে ইজ্জত, ময়নাও আর আপত্তি করবে না।
তো পামেলা, বাতিক, বাকি ওনাদের নিয়েও কিছু বলো।
পামেলার নমিনেশন তো সেন্সর বোর্ড আটকায় দিবে, বাকি থাকবে বাকির খাতায়, আর বাতিক সেলাই মেশিন ক্ষত সারাইয়া নিজেই এক্সপোর্ট হয়ে যাবে। তাও বুঝতেই পারতেছো হোয়াট দ্য ফ্যাক্ট।
একটা আগেই বুঝেছি আমি, আসল কথা বলো, মেয়র টেয়র কিচ্ছুই না, তুমি আসলে ময়নাকে পটানোর জন্য এসব করছো।
ইলেকশন দীর্ঘজীবী হোক, কোথায় সবাই আসো মিষ্টি মুখ করো। আরে লজেন্সটা ভাঙ্গো না নুসরাত, পুরাটা নিজের মুখে দিও না।
শুনলেন ফুর্তি টকিং টম,
ফ্রেশ ফ্রেশ মিউজিক সার্ভড হট,
রেডিও ফুর্তি অন দ্য স্পট।
মেঘ জমেছে আবার আকাশে, ভিড় জমেছে ফুটপাতের ধারে, ডাকছে আবার নিয়ন আলো তোমাকে আমাকে, সন্ধে নামছে খেপার শহরে, ভুলতে চাইছে শ্যামলেন্দু হেরে যাওয়ার জ্বালা, মাত্র ১৫০ টাকা বাড়লো ইনক্রিমেন্ট, ভুলতে চাইছে মাধবী তার শুভ দৃষ্টির মালা, কিন্তু চাকরি হচ্ছে না যে পার্মানেন্ট, ভুলতে চাইছে সকলেই সকলের যন্ত্রণা, কত স্বপ্ন হয়ে যাচ্ছে বেহাত, কিছুক্ষণের জন্য তাই আসছে শহরে, ভুলে থাকার একটা খেপারা, ভুলে ভরা ভুল ভুলাইয়া গলিতে গলিতে বাড়ছে ভুলে থাকার বাজার দর, ভুলে ভরা জীবন গুলো বুকে করে নিয়ে চলছে আমার খ্যাপাটি শহর। কিনতে মনটা মোবাইল টেলিফোনটা কিনতে পকেট বড়ই বড়ই কমজোরি, তাই কিনে ফেলতে হলো কিছু কিনতে হবে বলে ফুটপাতের প্লাস্টিকের ঘড়ি, যতই সন্ধে বাড়ে ভুলে থাকার নেশাটাকে ঘুমিয়ে রাখা বড় মুশকিল, তাই কিনে ফেলল শশী একটা লাল রঙের শিশি নয়নিকা নতুন ভাইগি, কিনছে সবাই কিনছে কি কিনছে জানে না, কিনছে গোটা ধর্মতলার মোড়, এই কেনাকাটির খেলায় ভুলে থাকছি মনের জ্বালা, হেরে যাওয়া খ্যাপাতে সহ একটু নেশা বেসামাল কথা, জড়িয়ে যাচ্ছে বাড়ি ফেরার পা, তাই কিনে ফেলল সোমনাথ নেশার অজুহাতে এই খ্যাপা শহরের রাস্তাঘাট। ফুটপাতের ধারে ডাকছে আবার নিয়ন আলো তোমাকে আমাকে, সন্ধে নামছে খ্যাপা শহরে, ভুলতে চাইছে ধর্মতলা একাত্তরের জ্বালা, ভুলতে চাইছে কত ভাঙা ঘর, ভুলতে পারছে না যে কত নোনা ধরা দেয়াল সেদিনের সেই খ্যাপাটে সহ, ভুলতে চাইছে সকলে সকলের যন্ত্রণা কত স্বপ্ন হয়ে যাচ্ছে দেবেহাট, তাই কিছুক্ষণের জন্য নেমে আসছে এ শহরে ভুলে থাকার একটা খ্যাপারা।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজেই তো বিকাশ করি, তবে বিকাশ করার সময় মনে রাখবেন মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না, মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
স্ট্রিমিং করলে টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়,
অনেক খরচ,
আবার চাচ্চুদের সিম নিয়ে আসছি,
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন, এয়ারটেল চাচ্চুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা,
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
Yeah.
বুঝেছেন হরর ক্লাব মোর ফান এন্ড ফিয়ার সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে আজকের আয়োজনে। আর আমার সাথে আছেন অনেক অনেক শ্রোতা এবং তাদের কথা দেখতে পাচ্ছি ফেসবুকে, আমাদের ফেসবুক পোস্টে অনেকে কমেন্ট করেছেন, অর্থাৎ অনেকে কানেক্টেড হয়ে গিয়েছেন আমাদের সাথে। যে ভূত ভুরি ভোজের কথা হচ্ছিল, সেই ভূত ভুরি ভোজেও কিন্তু একের পর এক অসংখ্য অসংখ্য ভোট পড়ে যাচ্ছে, হাজার ছাড়িয়ে গিয়েছে, আরো ভোট পড়বে। আর কিভাবে কি হবে না হবে সেই বিষয়গুলো নিয়ে আরো কথাবার্তা বলতে আজকে রাতুল ভাই আমাদের সাথে থাকবেন, এবং রাতুল ভাই কখন আসবেন সেটা এখনই বলে দিচ্ছি না। শুধু এবং হরর ক্লাবে প্রতিদিনকার মতো আজকেও রাতুল ভাই আসবেন এবং এসে ভূত ভুরি ভোজ সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেবেন, সেই সাথে ভূত এফএমের এপিসোডে কি থাকছে তার কিছু যদি আর কি জেনে নেওয়া যায়। বুঝে নিজে রাসেল ভাই আগে থেকেই হয়তো সবকিছু বলে দিতে চান না, কিন্তু তারপর কিছু কিছু ব্যাপার থাকে না যে আগে থেকে একটু জানার ইচ্ছা হয় যে আসলে কি ধরনের গল্প থাকতে পারে, আমার অন্তত তাই জানতে ইচ্ছা করে। তো সেটা জানার চেষ্টা করবো রাসেল ভাইয়ের কাছ থেকে। ক্যাফা শহর শুনছিলাম আর শুনতে শুনতে ফেসবুকে কমেন্ট গুলো পড়ছিলাম, একজনের কমেন্ট একটু চোখ আটকে গেল। অনেকেই কমেন্ট করছেন, যেমন রুহুল আমিন লিখেছেন অনেকদিন পর শুনছি, মোহাম্মদ সৌরভ, তানহা আফরিন, আশা আছেন আমাদের সাথে, রাশেদ খান আছেন আমাদের সাথে, তার কাছে অনেক স্টোরি আছে। তো স্টোরি আমরা সবসময় ওয়েলকাম করি, যে স্টোরিগুলো আমাদেরকে পাঠান, কারণ আমরা এই প্রত্যেকটা হরর ক্লাবের এপিসোডগুলো আমরা চাই সেই স্টোরি বেসড একটা প্রোগ্রাম করার জন্য। এবং সেই কারণে আসলে আমাদের এখানে আমরা ফিকশন থেকে লিটারেচার থেকে স্টোরি নিয়ে আপনার লেখা গল্প আমাদের কাছে চলে আসতে পারে, আপনার কল্পনা থেকে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি একটা হরর গল্প লিখে ফেলুন, আমাদেরকে সেটা পাঠিয়ে দিন putfm@radiofootby.fm, সাবজেক্ট ফিল্ডে লিখুন হরর ক্লাব। ক্লাব যেরকম হয় যে কখনো লেখক সংঘ বা লেখকদের ক্লাব হয়, কবিদের ক্লাব হয়, লিটল ম্যাক করতে গিয়ে ক্লাব হয়, বিভিন্ন পারপাসে ক্লাব হয়, আমরা সেই হরর জনরার এন্টারটেইনমেন্ট নিয়ে আমরা ক্লাব করছি। হরর স্টোরি যারা লেখেন, হরর স্টোরি যারা পড়তে ভালোবাসেন, হরর বা মিস্ট্রি নিয়ে যাদের আগ্রহ আছে তারাই ক্লাবের মেম্বার হবেন এবং তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবেন। একজনের কমেন্ট পড়ছিলাম, নামটি ভুলে গিয়েছি, যিনি লিখেছেন যে আগে রেগুলার মিস্ট্রি নিয়ে, যেমন জামি আহমেদ লিখেছে যে মিস্ট্রিয়াস গল্প শোনানো হয় না কেন, ভুতুরে বাড়ি বা জাহাজ বা প্রাচীন মিস্ট্রিয়াস গল্প শুনতে আগ্রহী। তো মিস্ট্রিয়াস ইভেন্টগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আসলে অনেক মানে খুঁজতে হয়, এবং শুধু খুঁজে বের করলেই হয় না, সেটা কতটা বিশ্বাস এবং সত্যিকারের তথ্যটা ইনফরমেশনটা বের করতে একটু সময় লাগে, যে কারণে আমরা কিছুদিন আমরা লাস্ট কয়েকটা এপিসোডে আমরা এরকম মিস্ট্রিয়াস ইভেন্ট আইনি। তবে আপনাদের বলছি সামনের এপিসোড থেকে আবারও মিস্ট্রিয়াস ইভেন্ট যুক্ত হবে এবং খুব চমৎকার চমৎকার ইভেন্টের কথা এবং চমৎকার চমৎকার মিস্ট্রিয়াস ঘটনা, হরর ঘটনাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, যেটা ইন্টারন্যাশনালি অনেক আলোড়ন ফেলেছিল, এরকম বিষয় আমাদের সামনের এপিসোড থেকেই থাকছে। এবং আপনারা কিন্তু সেই মিস্ট্রিয়াস ইভেন্ট এবং মিস্ট্রিয়াস কোনো কিছুই আপনাদের জানা বা আপনারা কোনো কিছু জানতে আগ্রহী বা জেনেছেন, আপনাদের কাছে এরকম যে কোনো কিছু, আপনারা একটা আর্টিকেল বা যে কোনো কিছু আমাদেরকে লিখে পাঠাতে পারেন, মেল করতে পারেন। তবে এ ধরনের কেসে অবশ্যই আপনারা তথ্যসূত্র বা আপনি যেসব জায়গা থেকে এই খবরগুলো সংগ্রহ করেছেন সেই তথ্যগুলো আমাদেরকে সূত্রগুলো যদি দিয়ে দেন তাহলে সেটা আরও বিশ্বাসযোগ্য হয়, যেহেতু মানে পৃথিবীর ঘটে যাওয়া এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড ঘটনা, কাজে সেটার বিশ্বাসযোগ্যতা সবসময় অনেক বেশি। সো অনেক কিছুই বলে ফেললাম। আরেকটা যেটা কমেন্টটাতে চোখ আটকে গিয়েছিল বলছিলাম, সেটা হচ্ছে প্রফেসর আল মুমিন, তিনি লিখেছিলেন যে ভূতেশ্রমের যে গল্পগুলো বাদ দেওয়া হয় সেগুলোই কি আসলে হরর ক্লাবে আসে কিনা, অর্থাৎ হরর ক্লাবের গল্পের মান নিয়ে তার কিছুটা সংশয় দেখা দিয়েছে এবং সেই সংশয় অনেক রাগে পরিণত হয়ে গিয়েছে, তার কমেন্ট করে বুঝতে পারলাম এত রাগ আর কিছু নেই। আমরা যেটা সবসময় বলে ভূতেশ্রম হরর ক্লাব উইথ মোর ফান অ্যান্ড ফিয়ার, আমরা এখানে আড্ডা যেমন দিচ্ছি এবং সেই সাথে সাথে ভূতেশ্রমে মানুষের জীবনের ঘটনাগুলো শেয়ার করা হচ্ছে। আমরা যে ঘটনাগুলো ঠিক ঘটনার থেকে স্টোরির জায়গাটা অনেক বেশি বা ফিকশনের জায়গা, কল্পনার জায়গাটা অনেক বেশি মনে হয়, তো বাস্তবতার জায়গায় অনেক প্রশ্নবিদ্ধ হতে পারে বা বিশ্বাস করার মতো না, কিন্তু সেই অনুভূতিগুলোকে নাড়িয়ে দিতে পারে, এরকম স্টোরিগুলো আমরা হরভাবে নিয়ে আসি। আমরা এখন যে স্টোরিটা শুনবো, আমরা শুরুতে এখন একটা স্টোরিতে যাবো এবং এই স্টোরিটা সমরেশ বসুর লেখা স্টোরি, স্টোরির নাম হচ্ছে সেই মুখ। সমরেশ বসু সম্পর্কে একটু ছোট করে বলে নিই, আসলে ছোট করে বলার মতো না, যেই কয়েকজন একজন তার মৃত্যুর পর একজন লেখক বলেছিলেন যে লেখাকে জীবিকা হিসেবে নেওয়ার মতো সাহস সবার হয় না, সমরেশ বসু ছিলেন এমন একজন মানুষ যিনি প্রায় 49-50 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধুমাত্র লেখক হিসেবে জীবন কাটিয়েছেন, যিনি একসময় ডিম মাথায় করে ডিম নিয়ে বাজারে গিয়ে বেচতেন, ফ্যাক্টরিতে কাজ করেছেন, শ্রমিকের কাজ করেছেন, অনেক কাজ করে শেষে তার লেখাটাকেই তিনি জীবিকা হিসেবে গ্রহণ করেন। এরকম একজন সাহসী লোকের একটা হরর গল্প শুনবো এখন আমরা, সেই মুখ খুবই চমৎকার একটা গল্প। এই গল্পে আমাদের ভেতরে বিভিন্ন ক্যারেক্টারের ভয়েস দিয়েছেন যারা আমাদের হরর ক্লাবের সবসময়কার বন্ধু শারদ আমাদের সাথে ভয়েস দিয়েছেন, আর যে সারা এবং আফরা তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই স্টোরিটা আপনাদের জন্য চিন্টু ভাই বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করে এই স্টোরিটাকে আরো সুন্দর করেছেন আপনাদের জন্য। আমরা এখন শুনি সমরেশ বসুর সেই মুখ স্টোরি, শুনে আবার ফিরে আসবো আপনার কথাগুলোতে। আপনার কথাগুলো আমাদের পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই ঠিকানা bhutfm এর পোস্টে এসে আপনার কমেন্ট জানিয়ে দিন। আমরা শুনি সমরেশ বসুর সেই মুখ। সেই মুখ সমরেশ বসু। আবার সেই মুখ, সেই ঢুলু ঢুলু চোখ যার আয়তক্ষেত্র অতিরিক্ত সাদা। মানুষের চোখের রং কি কখনো এত সাদা হয়? উন্নত নাসা, মোটা ভুরু, চওড়া কপালের ওপর রেশম মোলায়েম কালো চুলে বাঁ দিকে সিঁথি কাটা এবং হেলিয়ে পেছন দিকে টেনে আচড়ানো পাতলা গোঁপ ঠোঁটের দুপাশ দিয়ে বেয়ে পড়েছে, বোঝা যায় খুর লাগানো হয় না, মাঝে মাঝে সযত্নে কাঁচি দিয়ে ছেঁটে দেওয়া হয়। চিবুকের মাঝখানে একটি রেখা। সেই মুখ যার শরীর আমি কখনো স্পষ্ট দেখতে পাই না, অথচ গলায় শার্টের হাই কলার এবং টাইয়ের নট স্পষ্ট দেখতে পাই, বাদ বাকি মনে হয় কালো রঙের স্যুট পরে আছে। মনে হয় তার কারণ আমি তার গোটা শরীর কখনো দেখতে পাই না এবং নিরালায় আমি সে মুখ কখনো দেখিনি। যখনই দেখি সবসময় লোকজনের মধ্যে হঠাৎ সেই মুখ ভেসে ওঠে। মুখের যে বর্ণনা দিয়েছি তাতেই মুখটির সব কথা বলা হয় না। মুখের রং বেশ ফর্সা, এমনিতে রুগ্ন মনে হয় না, কিন্তু ফর্সা রঙের মধ্যে একটা অত্যাধিক শুভ্রতা বর্তমান, যেন রক্তহীন। বয়স 30-32 হতে পারে। যখনই আমি সেই মুখ দেখি তখনই দেখি তার চোখ ঠুলু ঠুলু বা সেরকম একটা কিছু এবং ঠোঁটের কোণে নরম গোঁফের পাশে এমন একটি হাসি লেগে থাকে, সমস্ত অভিব্যক্তিটি যেন একটি বিশেষ অর্থপূর্ণ। মুখটি কখনোই সোজা থাকে না, ডাইনে বা পায়ে একটু কাত করা। সেই হাসি ভরা ঠুলু ঠুলু চোখ আর ঠোঁটের হাসি দেখলে মনে হয় সে যেন আমাকে বিশেষ কিছু বলছে বা জিজ্ঞাসা করছে, কার মুখ, কে সে, আমি বুঝতে পারি না। মুখটি আমার মোটেই পরিচিত নয়। মুখটি আমি অদ্ভুত অদ্ভুত অবস্থায় দেখতে পাই। কবে থেকে যে মুখ দেখছি ঠিক মনে করতে পারি না এবং ভাবলে আমার শিরনালার কাছে কেমন শিরশির করে ওঠে, কারণ আমি স্পষ্টতই বুঝতে পারি সেই মুখের বাস্তব বা প্রত্যক্ষ কোনো অস্তিত্ব নেই। ইদানিংকালে প্রায় আড়ষ্ট আর শক্ত হয়ে থাকি এই আশঙ্কায়, কখন হয়তো দেখব সেই মুখ একেবারে আমার সামনে, তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে, অথচ আমি তার কিছুই দেখতে পাচ্ছি না। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব থেকে আশ্চর্য, আর 10টা ভুতুরে ব্যাপারের মতো সে মুখ আমি কখনো অন্ধকারে, নিরালায়, মাঠে, জঙ্গলে বা ফাঁকা জায়গায় দেখতে পাই না, যেমন এখন দেখতে পাচ্ছি। এখন আমি একটি ক্লাবে লাঞ্চ পার্টিতে রয়েছি, বেলা প্রায় 2টা। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সকলের হাতে হাতে পানীয়ের পাত্র। এখানে আজ বাংলাদেশের একজন মন্ত্রী মহাশয়কে লাঞ্চে আপ্যায়ন করা হচ্ছে, সেই উপলক্ষে আমি নিমন্ত্রিত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন প্রবীণ কবির সঙ্গে কথা বলছিলাম। আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছেন, নানান রকম কথাবার্তা হচ্ছে। মন্ত্রী মহাশয়ের হাতে কমলা লেবুর রসের পাত্র। তিনি একজন প্রবীণ ভাষাবিদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে আরো কয়েকজন তাদের কথা শুনছেন। কয়েক হাত দূরেই সুদীর্ঘ ডাইনিং টেবিলের সামনে একজন বিখ্যাত চিত্র পরিচালক কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছেন। তাঁদের কাছে একজন চিত্রাভিনেত্রীও দাঁড়িয়ে আছেন। চিত্র পরিচালকের পাশ থেকেই হঠাৎ সেই মুখ জেগে উঠল। সেই মুখ, সেই ঠুলু ঠুলু চোখ, ঠোঁটের কোণে সেই হাসি এবং ঘাড় পা দিকে কাত করা। কি এই হাসির অর্থ? ঢুলু ঢুলু চোখে কি আসলে বিদ্রুপ মাখানো? ঠোঁটের কোণের হাসিটাও একসময় সেই রকম মনে হয়, যেন আমাকে বিদ্রুপ করছে এবং বিদ্রুপ করে কিছু বলছে বা জিজ্ঞেস করছে। কখনো কখনো মনে হয় সেই মুখ নীরবে আমাকে যেন জিজ্ঞেস করছে, কি মনে পড়ে, পড়ছে না, চেষ্টা করে দেখো না। অথবা আবার এলাম, বেশ পান ভোজন চলছে দেখছি, ভালোই আছেন মনে হচ্ছে, তাই না? এখনো দেখছি সেই মুখ, সেই হাসি আর ঠুলু ঠুলু চোখের দৃষ্টি আমার চোখের দিকে। আমার হাতের ক্যালাশ হাতেই থেকে গেল, মুখে তুলতে ভুলে গেলাম। সবাই যে যার কথা বলে যাচ্ছেন, আমার সামনে প্রবীণ কবি কথা বলে যাচ্ছেন, কিন্তু কি বলছেন আমি আর তা শুনছি না। সেই চিত্র পরিচালক কথা বলে যাচ্ছেন এবং তাকে যারা ঘিরে রয়েছেন তাঁদেরই আড়াল থেকে চিত্র পরিচালকের মুখের পাশে সেই মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। চিত্র পরিচালক যে সে মুখ সম্পর্কে কিছুই জানেন না বা দেখতে পাচ্ছেন না তা পরিষ্কার বোঝা যায়, কারণ তিনি সেদিকে ফিরেও তাকাচ্ছেন না। কেউই সে মুখের দিকে তাকাচ্ছেন না, কারণ সে মুখ আর কেউ দেখতে পাচ্ছেন না। প্রবীণ কবি বলে উঠলেন,
তুমি হঠাৎ ফিল্ম ডাইরেক্টরের প্রতি মনোযোগী হয়ে পড়লে কেন? উনি কি তোমার গল্প নিয়ে কথা বলছেন নাকি?
আমি শুনছি, কিন্তু কোনো জবাব দিতে পারছি না, কারণ আপাতত আমি যেন পার্টি রুমে নেই, আমার আশেপাশে কেউ নেই এবং এই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আমি ঘেমে উঠছি। তথাপি আমার এটুকু বোধ আছে, আমি চিৎকার করে উঠতে পারি না বা হাতের গ্যালাসটা ওই মুখের দিকে ছুঁড়ে মারতে পারি না, তা অন্য কারোর মুখে লাগার যথেষ্ট সম্ভাবনা। আর চিৎকার করলে তা হবে বিশ্রী একটা নাটকীয় ব্যাপার, নানান রকম সন্দেহ জাগবে সকলের মনে, বিশেষত আমার হাতে এখন পান পাত্র। অনেকে দ্রব্যগুণের বিকার ভেবে হাসাহাসি করতে পারে, কিন্তু এই অলৌকিক ব্যাপারও আমি সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে পারি না। আরো লক্ষ্য করেছি আমি কিছুতেই সেই মুখের থেকে চোখ সরাতে পারি না, যেন সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে আছি। দিনের বেলা এত মহিলা পুরুষের সামনে তেমন একটা আতঙ্ক অনুভব করি না, কিন্তু আমার সমস্ত অনুভূতি জুড়ে যেন একটা অবসেশনের সৃষ্টি হয় এবং আমি যেন একটা ভয়ঙ্কর কিছুর সংকেত পাই। কে এ? কে? কার মুখ? কিসের হাসি? কি বলতে চায়? হঠাৎ আমি সেই মুখের দিকে এগিয়ে গেলাম, যদি সে আমার সঙ্গে কথা বলে এই আশায়। আমি নিজেও তাকে জিজ্ঞেস করতে চাই, কিন্তু কয়েক পা যেতেই সেই মুখ অদৃশ্য হয়ে গেল। চিত্র পরিচালক আমার দিকে ফিরে তাকালেন, হেসে বললেন, আসুন, এত তন্ময় ভাব কেন? আমি খানিকটা সুপ্তস্থিতের মতো প্রশ্ন করলাম। হ্যাঁ? সকলেই ঠোঁট টিপে হেসে উঠলেন। চিত্রাভিনেত্রী বললেন,
কি মাত্রা বেশি হয়ে গেছে নাকি?
আমি সচেতন হয়ে উঠলাম এবং স্বাভাবিকভাবে হাসলাম। আমি জানি সে মুখ আমি আর দেখতে পাব না। বললাম, আমাকে দেখি কি তাই মনে হচ্ছে? পরিচালক বললেন, না না, আসলে আপনি অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিলেন বোধ হয়। বললাম, ঠিক ধরেছেন। আরো দু চার কথার পরে আমি প্রবীণ কবির দিকে এগিয়ে গেলাম। উনি তখন একজন কলকাতার মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। আমার দিকে রুষ্ট চোখে তাকালেন। জানি উনি আমাকে ভুল বুঝেছেন, হয়তো অভদ্র ভেবেছেন, কিন্তু আমি যে কত অসহায় তা উনি জানেন না। আর ব্যাপারটা ওকে বলারও কোনো মানে হয় না, বিশ্বাস করবে না। আজ পর্যন্ত আমি এ ঘটনা কাউকে বলিনি, কারণ আমি জানি এ কথা কেউ বিশ্বাস করবে না। অন্য কারোর হলে আমিও বিশ্বাস করতাম না। একটা বিষয় লক্ষ্য করেছি, যখন আমি বন্ধু বান্ধবীর সঙ্গে একটু আমোদ প্রমোদের মধ্যে থাকি তখনই এই মুখ আমি দেখতে পাই এবং তা দু এক মিনিটের বেশি কখনো স্থায়ী হয় না। হয়তো কোনো হোটেলের লাউঞ্জে বারে বসে আছি, বা কোনো ওপেন এয়ার বারে, কিংবা এমনি কোনো সাধারণ রেস্তোরাঁয়, তখনই হয়তো দেখলাম আমার কাছ থেকে একটু দূরে দুজন অপরিচিতের মাঝখানে সেই মুখ আমার দিকে ঠুলু ঠুলু চোখে তাকিয়ে হাসছে। দিনের বেলাও সে দেখা দেয়, রাত্রেও দেখা দেয়। আমি অনেক ভেবে দেখেছি, আমার স্মৃতির গভীরে তন্ন তন্ন করে হাত রয়ে দেখেছি, সেই মুখের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। এমনকি পুরনো ফটোর অ্যালবাম খুলে দেখেছি, সেই মুখ কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। না, নতুন পুরাতন কোনো অ্যালবামেই সেই মুখ আমি খুঁজে পাইনি পাইনি আর অসহায় একটা যন্ত্রণায় বার বার ভেবেছি, কে, কার মুখ ওটা, কেন সে আমাকে এরকম করে দেখা দেয়, অথবা বাস্তবে আমি কোনো মুখই দেখতে পাই না, এটা আসলে আমার অবচেতনের কোনো উন্মাদনা। কিন্তু তাই বা কি করে সম্ভব, অবচেতনের উন্মাদনার মধ্যে একটা কোনো বাস্তব ঘটনার যোগাযোগ থাকতেই হবে, এবং একটি বাস্তব চরিত্র যার মুখ আমার চেনা থাকা উচিত। সেরকম কিছু হলে আমি অচিরাত কোনো মনোবিজ্ঞানের কাছে ছুটে যেতাম এবং উন্মাদনা ব্যাধি থেকে আরোগ্য লাভের চেষ্টা করতাম। মাঝে কিছুদিনের জন্য দিল্লি যেতে হয়েছিল, সেখানেও একই ব্যাপার ঘটেছে। প্রেস ক্লাবে, হোটেলে, রেস্তোরাঁয় সেই মুখ দেখা দিয়েছে এবং সবসময় আমার সঙ্গে বন্ধু বান্ধবীরা ছিল। আমি বুঝতে পারি না কি করা উচিত, সেই মুখ নিয়ে যে আমি সবসময় ভাবছি তা না, কিন্তু ভাবনাটা আমাকে কখনো ছেড়ে যায় না, সবসময় ছুঁয়ে থাকে, যেন জানিয়ে দেয় সে আছে এবং সময় হলেই সে দেখা দেয়। আমি অতঃপর মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, দিনে বা রাত্রে সমস্ত রকম পার্টি, আড্ডা, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, বন্ধু বান্ধবী কিছুদিনের জন্য একেবারে ত্যাগ করলাম। তার ফলও পেলাম, সেই মুখ আর আমি দেখতে পাই না। আশ্চর্য, মনে মনে বললাম, মুক্তি আমার নৈতিক চরিত্র রক্ষা করছে নাকি? যখনই একলা হয়ে গেলাম তখনই সে বেপাত্তা, যেন সেই মুখ আমাকে প্রমোদ আসরে যেতে দিতে চায় না, কিন্তু সে তো আমাকে ভয় দেখায় না, শুধু তাকিয়ে হাসে। আমার এই একলা অবস্থাতেই আমার এক বান্ধবী একদিন টেলিফোন করল, উর্মিলা ওর নাম, সরকারি কর্মচারী, চাকরিটা ভালোই করে, বয়স 30 অতিক্রান্ত, এখনো বিয়ে করেনি, করবে না এরকমই আমাদের বলে, থাকেও একলা, স্বাস্থ্য ভালো, যৌবন এখনো অক্ষুণ্ণ এবং মেজাজটিও প্রসন্ন, বেশ রসিকা, প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা কখনো দেখিনি, চরিত্রের দিক থেকে শৈরিনী বলা যাবে না, সেরকম আচার আচরণ কখনো দেখিনি, কিন্তু আমার প্রতি ওর একটি বিশেষ প্রীতি আছে, যাকে প্রেম কখনোই বলা যাবে না, অথচ সম্পর্কটা পাতিয়েছি অনেকখানি নিরাবরণ। উর্মিলা টেলিফোনে বলল, কলকাতায় ওর ভালো লাগছে না, কাছে পিঠে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চায়, অবশ্য যদি আমি সঙ্গে থাকি। ভাবলাম মন্দ কি, সেই মুখের জন্য এমনিতেই তো নিজেকে ঘরের মধ্যে নির্বাসিত করে রেখেছি, তার চেয়ে কয়েকদিন একটু নিরিবিলিতে কোথাও ঘুরে আসি, দরকার নেই আমার ক্লাব, পার্টি, হোটেল, রেস্তোরাঁয়। আমি উর্মিলাকে আমার সম্মতি জানালাম। উর্মিলা নেতার হাত যাবার প্রস্তাব করল এবং ও নিজেই রাঁচিতে ট্রাঙ্ক কলে যোগাযোগ করে পালামৌ বাংলোর একটি ঘর বুক করল। নেতার হাটে ট্যুরিস্ট লজ আছে, কিন্তু পালামৌ বাংলোর কোনো তুলনা হয় না। ব্রিটিশ আমলের তৈরি এই বাংলো অপূর্ব, একেবারে যেন আকাশের গায়ে ঠেকানো, সামনে তাকালে যেন সমুদ্রের মতো ঢেউ তোলা পাহাড়ের পর পাহাড়, নিচে অরণ্য, পরেই বালুচরের মাঝখান দিয়ে সরপিল কোয়েল নদী চকচক করছে। বেলা 10টার মধ্যেই পৌঁছে গেলাম। ডাবল বেডের রুম, অ্যাটাচ বাথ, ব্যবস্থা চমৎকার। আমি উর্মিলাকে বললাম, আমরা কি এক ঘরেই থাকবো? উর্মিলা বলল,
হ্যাঁ, কিন্তু আলাদা খাটে।
একটু কি অনৈতিক হয়ে যাচ্ছে না?
হতো যদি আমি অসম্মত হতাম,
বলে ও চৌকিদারকে ডেকে চা দিতে বলে খাটের উপর শুয়ে পড়ল। জানি নৈতিকতার প্রশ্ন তুলে কোনো লাভ নেই, তুলতে হলে অনেক আগেই তোলা উচিত ছিল। আমি বাথরুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখলাম পেছনের দরজাটা খোলা, পিছনে ঝুপসি ছাড়ের মধ্যে জমি ঢালুতে নেমে গিয়েছে। আমি পেছনের দরজাটা বন্ধ করবার উদ্যোগ করতেই ঝোপের ভিতর থেকে সেই মুখ ভেসে উঠল, সেই মুখ, সেই চোখ, সেই হাসি। শরীরের বাকি অংশ ঝোপের আড়ালে আমি সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে রইলাম এবং এই প্রথম একটি অদ্ভুত পরিবর্তন দেখলাম। ঢুলু ঢুলু চোখ আস্তে আস্তে পুরোটা মেলে আমার চোখের দিকে স্থির নিবদ্ধ হলো, আর ঠোঁটের কোণের হাসিটা গেল মিলিয়ে। প্রায় মিনিট খানেক সে আমার দিকে স্থির অপলক চোখে তাকিয়ে রইল, তারপর মিলিয়ে গেল। আমার গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল। আমি দু হাত দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিলাম। শব্দটা নিশ্চয়ই খুব জোরে হয়েছিল। উর্মিলা ঘরের ভেতর থেকে বলে উঠল,
ওফ, এত জোরে শব্দ করছো কেন? চমকে উঠেছি।
যে কারণে বাথরুমে গিয়েছিলাম তার হলো না। ঘরে ফিরে এলাম। ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনের আয়নার দিকে তাকালাম। মুখের পরিবর্তনটা আমাকে যেন কেমন চমকে দিয়েছে, আর একটা ভয়ের শিরশিরা নিয়ে এনে দিয়েছে। এই মুখ পালামো বাংলোর ছোপে কেন এলো? আর এই প্রথম এই মুখ আমাকে একলা অবস্থায় দেখা দিল কেন? এর তাৎপর্য কি? উর্মিলা খাট থেকে বলল,
কি হলো, নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলে নাকি?
আমি স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম, না, দেখছি নিজের মুখের মধ্যে আর কোনো মুখ দেখা যায় কিনা। উর্মিলা বলল,
তোমার তো অনেক মুখ, কোনটা দেখতে চাইছো?
বললাম, বুঝতে পারছি না। উর্মিলা বলল,
আমার কাছে এসো, একটা মুখ দেখিয়ে দিচ্ছি।
মনে মনে ভাবলাম, সেই ভালো, উর্মিলার কাছে ঘনিষ্ঠ হয়ে থাকি। আমি উর্মিলার কাছে গেলাম। ও আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল, বলল,
আমার দিকে তাকাও তাহলেই হবে,
বলে টেনে ওর পাশে শুয়ে দিল। আমি চোখ বুজে শুয়ে রইলাম। ও আমার চুলে বিলি কেটে দিতে লাগলো। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হলো। চৌকিদারের গলা শোনা গেল, চা নিয়ে এসেছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। চৌকিদার ঘরে ঢুকে দরজার বাঁ দিকে টেবিলে চায়ের ট্রে বসিয়ে দিল। তারপর দুপুরে কি রান্না করবে উর্মিলার কাছ থেকে তাই জেনে চলে গেল। উর্মিলা বাথরুমে স্নান করতে ঢুকল। আমি একটা সিগারেট ধরিয়ে সামনে বারান্দায় গেলাম। সামনে মোরাম বিছানো ঘেরা উঠোন। আসলে বাংলোটি একটি পাহাড়ের শীর্ষে, উঠোনের নিচেই জঙ্গলময় খাদ নেমে গিয়েছে। আমি উঠোনে নামলাম। চওড়া বাঁধানো হাঁটু সমান প্রাচীর দিয়ে ঘেরা, একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অপূর্ব দৃশ্য। সিগারেট শেষ করে ডান দিকে এগিয়ে গেলাম। নানান রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো, পেছনে কয়েকটা ছোট ছোট ঘর, বোধহয় চৌকিদার সপরিবারে থাকে। দেখলাম একজন লোক পিছন ফিরে বসে কিছু করছে। তার সারা গায়ে আলখাল্লার মতো জামা। সামনে একটি গাছে গুচ্ছ গুচ্ছ লাল ফুল ফুটে আছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এ ফুল কা নাম কিয়া হে? লোকটি কোনো জবাব দিল না। আমি আবার বললাম, এ ভাই, এ ফুল কা কিয়া নাম হে? লোকটি আমার দিকে ফিরে তাকালো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম সেই মুখ, প্রায় 30 সেকেন্ড সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। পুরো খোলা চোখ, ঠোঁটে হাসি নেই। তারপরেই দেখি সেখানে কেউ নেই, শুধু ফুল গাছের ছায়া পড়ে আছে। আমার শরীরটা বারে বারে শিউরে উঠল। আমি তাড়াতাড়ি বারান্দার দিকে ফিরে গেলাম। দীর্ঘ বারান্দা দিয়ে চৌকিদার হেঁটে যাচ্ছিল। আমি তাকে পেছন থেকে ডাক দিলাম, চৌকিদার, শোনো। চৌকিদার আমার দিকে ফিরে তাকালো। আমি প্রায় আত্মরাত করে উঠতে যাচ্ছিলাম। চৌকিদারের পোশাকে সেই মুখ, এবং কয়েক সেকেন্ড পরেই বারান্দা শূন্য। টবের ফুল গাছের পাতা বাতাসে কাঁপছে। আমি প্রায় ছুটে ঘরের মধ্যে ঢুকলাম। উর্মিলা সেই মুহূর্তেই বাথরুমের দরজা খুলে ঘরে ঢুকল। আমাকে দেখে চমকে উঠল। জিজ্ঞেস করল,
কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কেউ তাড়া করেছে নাকি?
পারছো মারাত্মক, বলতে বলতে আমি উর্মিলার একেবারে গায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। ওর হাত ধরে খাটের কাছে এসে বসলাম। বললাম, তোমাকে একটা ঘটনা বলবো, তোমাকে শুনতে হবে। এ কথা আমি কখনো কাউকে বলিনি, তোমাকে প্রথম বলছি। উর্মিলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে বলল,
বলো, আমি শুনছি।
আমি সেই মুখের কথা আত্মতান্ত উর্মিলাকে বললাম। উর্মিলা মনোযোগ দিয়ে শুনল, সব শুনে আমাকে বলল,
মুখের বর্ণনাটা আবার বলো তো।
আমি সেই মুখের নিখুঁত বর্ণনা দিলাম। উর্মিলা খাট থেকে উঠে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিলের ওপর রাখা ওর সুটকেস খুলল। খুলে তার ভেতর থেকে একটা খাম বের করল। খামের ভেতর থেকে একটা ফটো। আমার সামনে সেই ফটো দেখিয়ে বলল,
দেখো তো এই মুখ কি।
আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। অবিকল সেই মুখ, সুটের বুটের সম্পূর্ণ দেহ সেই মুখেরই ফটো। ফটোতে ঠুলু ঠুলু চোখ এবং সেই ঠোঁটের কোণে হাসি। আমি বললাম,
হ্যাঁ হ্যাঁ এই সেই, এ কে?
উর্মিলা একটু গম্ভীর অন্য মনস্ক হয়ে বলল,
এর নাম অরিন্দম সেন, তোমাকে কখনো বলিনি। এর সঙ্গে আমার পরিচয় স্কুলে পড়বার সময়। বড় হয়ে ও ইঞ্জিনিয়ার হয়েছিল, ভালো চাকরিও করত। আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি করিনি, কারণ আমার কখনো সে ইচ্ছে হয়নি। কিন্তু ও আমাকে নিয়ে অবসেসড হয়ে গিয়েছিল, বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। তার আগে এই ফটোটা আমাকে ডাকে পাঠিয়ে দিয়েছিল, লিখেছিল অন্তত এটা যেন আমি আমার কাছে রাখি, তাতেও শান্তি পাবে।
আমি ফটোটার দিকে আবার দেখলাম, আর সেই জীবন্ত মুখ আমার মনে পড়ে গেল। উর্মিলা ফটোটা খামে ধরে সুটকেস বন্ধ করল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে উর্মিলার কাছে গিয়ে বললাম, উর্মিলা আমি আর এখানে থাকবো না, এই অবস্থায় থাকা যায় না, চলো চলো ফিরে যাই। উর্মিলা কিছু বলল না, ফিরেও তাকালো না, বোধহয় অরিন্দমের স্মৃতিতে অন্য মনস্ক। আমি আবার ডাকলাম, উর্মিলা। উর্মিলা ফিরে তাকালো, আর আমার মস্তিষ্কে যেন শো করে একটা হাওয়ি উড়ে এসে লাগলো। আমি দেখলাম উর্মিলা না, সেই মুখ, এবং পর মুহূর্তে সব শূন্য। পালামৌ বাংলোর ঘরে আমি একলা। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসলো, শরীর টলে উঠল। তারপরে কি হলো আমি কিছুই জানি না।
স্ট্রিমিং করলেই টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়,
অনেক খরচ,
আবার চাচ্চুদের সিম নিয়ে আসছি।
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন, এয়ারটেল চাচ্চুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
Who knows what love is?
cause they just don't know. Oh, they don't know what happiness and love can be.
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই। ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা। ব্যবসায়ী বারেক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে। ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া। মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই *888# ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক।
কিশোর ভাই, অফিস টফিস করেও কেমনে এইভাবে ঘুরে বেড়ান?
ব্যালেন্স বুঝলে, সবই ব্যালেন্স, ব্যালেন্স করলে সব কিছু করা সম্ভব।
শুক্র শনি তো দুদিন ছুটি, সাথে যদি একদিন ব্যালেন্স করা যায় তাহলে তো কথাই নেই, ঘুরে আসার জন্য এনা।
ভাই, সবই তো ব্যালেন্স করলেন বুঝলাম, কিন্তু আপনার খাবার পানিটা কি ব্যালেন্স পানি?
ব্যালেন্স পানি, ব্যালেন্স পানি,
খাবার পানি আবার ব্যালেন্স হয় নাকি?
কেন হবে না, এখন খাবার পানিও ব্যালেন্স হয়, যেমন স্পা।
স্পা ব্যালেন্স পানি?
হ্যাঁ, স্পা ব্যালেন্স ড্রিঙ্কিং ওয়াটার।
স্পা মাটির সবচেয়ে নিরাপদ ও মিনারেল সমৃদ্ধ স্তর থেকে পানি সংগ্রহ করে ইউভি এবং ওজন পদ্ধতিতে এমন ভাবে পরিশোধন করা হয় যাতে পানিতে শরীরের প্রয়োজনীয় মিনারেল ও পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। স্পা, পানির জন্য ভালোবাসা।
শুনছেন সবসময় রেডিও 48.8 FM, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, বলতে আসলাম হরর ক্লাব নিয়ে। শুনলাম সমরেশ বসুর সেই মুখ গল্পটি, আর সুন্দর সুন্দর ফেসবুকের কমেন্টগুলো, আসলে ফেসবুকের কমেন্ট একটু তারপরেই চেক করি আসলে, যারা আপনারা শুনছেন আপনাদের কেমন লাগছে এটা জানার একমাত্র উপায় আসলে এই মুহূর্তে আমার কাছে ফেসবুক। তো ফেসবুকে আমি দেখতে পাচ্ছি জামিল ইসলাম জীবন আছেন আমাদের সাথে, বেশি বেশি ভয় পেতে চাই। তারপরে শ্রীকান্ত নাথ কৃষ্ণ লিখেছেন অসাধারণ সমরেশ বসুর সেই মুখ গল্পটি, আসলে খুবই সুন্দর একটা গল্প এবং বাস্তবতার লিখে যায় না যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেমের জন্য হয়তো বা মানুষের ভেতরে এই ধরনের হ্যালুসিনেশন হতে পারে, তবে সেই যে কাকতালীয় ব্যাপারটা এবং একটা মুখ যে কোনো সময় তিনি দেখতে পাচ্ছেন এবং সময়গুলোর আবার কিছু স্পেসিফিক ব্যাপার আছে, যেমন অনেক মানুষের ভিতর থাকলে তিনি দেখতে পাচ্ছেন সেই মুখটা হঠাৎ করে একলা তার সামনে চলে আসলো, সেই একটা ভয়ের একটা উপলক্ষ তৈরি করে তারপর সেই মুখটার আবার একটা পরিচয় পাওয়া যায় শেষ পর্যন্ত, এবং শেষে গিয়ে কিন্তু মনে হয় যে আসলে পুরোটাই কি একটা ভুল, পুরোটাই কি একটা হ্যালুসিনেশন, হোয়াট এভার, এটাই আসলে স্টোরির মজা, এখানে হয়তো গল্পের আনন্দ বা লেখকের সার্থকতা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক কমেন্টে আরো অনেক মানুষ আছেন, মনো হোসেন আছেন, সাকিব আছেন, আবার প্রথম থেকে কেন আচ্ছা বুঝতে পারলাম না কমেন্টটা, রিয়াজ উদ্দিন আছেন আমাদের সাথে, শিশির আছেন লিখেছেন সৃষ্টি ভাই কেমন আছেন, জামালপুর থেকে আছি, আরো অনেক অনেক কমেন্ট, সবার কমেন্ট পড়া সম্ভব না, তবে অনেক অনেক কমেন্ট পড়বো একটু পরে। তবে তার আগে আজকে যে হরর ক্লাবটি আমাদের সাথে যুক্ত হয়েছে, যে হরর ক্লাবটি আমাদের সাথে আজকে তাদের স্টোরিগুলো শেয়ার করবে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তাদের তার কেন হরর ক্লাব খুললো সবকিছু নিয়ে কথা হবে, তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছে। আবারও ফেসবুক লাইভে আপনারা তাদের দেখেছেন, আপনারা আপনাদের নাম এবং কোত্থেকে এসেছেন সেটা একবার জানাবেন।
জি, আমি ডক্টর আশরাফুল হক প্রিন্স, আমার বাসার মুগদা, আমি মুগদা থেকে এসেছি।
ওকে,
আমি ডক্টর কামরুজ্জামান উজ্জ্বল, সিলেট এম এ জোসমানী মেডিকেল কলেজের প্রাক্তন স্টুডেন্ট, এই মুহূর্তে সাভার থাকছি।
ওকে, আর আমাদের সাথে আছেন আরো একজন।
আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত, যাত্রাবাড়ি থেকে।
ওকে, তো খুব ভালো লাগছে যে আমাদের সাথে আজকে দুজন চিকিৎসক আছেন এবং তাদের সাথে তাদের আরেকজন বন্ধু আছেন, তাদের গল্পগুলো ঘটনাগুলো শুনবো। তবে তার আগে আমি একটু জানতে চাইবো ডক্টর প্রেম, তো আপনার কাছে জানতে চাইবো যে এই যে ভূতের গল্প কি শোনা হয় এমনিতে? না,
হ্যাঁ, ভূতের গল্প শোনা হয়, ভূতের মানে উপন্যাস বা ভূতের মুভিও দেখা হয়।
ওকে, ভূতের ফিল্ম কি
একেবারে প্রথম থেকে আমি শ্রোতা, একেবারে প্রথম থেকে, ইভেন প্রথম থেকে শ্রোতা এটা পরেই হচ্ছে যেহেতু দেখলাম যে একটা ক্লাব ফর্ম করার একটা সুযোগ আছে এখানে, তো ওই চিন্তা থেকে আসলে আসা। আমার বন্ধু উজ্জ্বল আছে এখানে, তো আমাদের যেহেতু অনেক এক্সপিরিয়েন্স আছে, তো ওই জন্যই হচ্ছে যে আসলে ওই চিন্তা থেকে আসলে
আমি যদি আশরাফের সঙ্গে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ক্যাম্পাস লাইফে যখন আমরা যখন ভূত হরর ক্লাবটা যখন শুরু হয়নি, ভূত FM যখন ছিল, তো তখন দেখা যেত আমরা ক্যাম্পাসে মানে ফ্রাইডে নাইটে আমরা যেটা করতাম, রুম বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিয়ে মানে একা একা শুনবার চেষ্টা করতাম যে ভয়টাকে যে এনজয় করা যায়। তো সেখান থেকে এই শুরুটা। তো তারপর হচ্ছে মানে ও আসলে আমার বেসিক্যালি রুমমেট ছিল, তো যে কারণে হয়তো অনেক কিছু ওর সঙ্গে শেয়ার করা হয়েছে, তো সেখান থেকে ভালো লাগা। এবং যখন ওর কাছ থেকেই জানতে পারলাম 3 মাস আগে থেকে যে হরর ক্লাবটা স্টার্ট হয়েছে, তো তখন থেকে শুনে তখন ওর সঙ্গে বললাম যে আমরা কেন ক্লাব খুলবো না।
তো আপনারা পাস করে চলে আসার পরে হচ্ছে ক্লাব খুললেন, তাই না?
হ্যাঁ, এক্স্যাক্টলি।
আসলে খুব চমৎকার একটা ব্যাপার এটা। আসলে এরকম লিসনার দেখলে বা এরকম লিসনারদের ক্লাব আসলে খুব ভালো লাগে। আগে আমি দেখেছিলাম একটা ক্লাব এসেছিল, তারা যখন ভূত FM শুনতো তখন তারা স্কুলে পড়তো, এবং তারপর তারা যখন কলেজে পড়ে তখন তারা সেই ক্লাব নিয়ে তারা এখানে এসছে। এবং সেই ক্লাবটা 2015-16 সালের দিকে ভূত FM থেকে ক্লাব খোলার জন্য আহ্বান জানানো হয়েছিল, সে সময় তারা ক্লাব খুলেছিল। তো আপনাদেরকেও পেলাম, আপনারা পড়াশোনা করাকালীন সময়ে ভূতেশন শুনতেন এবং পাস করে আসার পরে এখন আপনারা হরর ক্লাব নিয়ে এসছেন, আসলে খুব ভালো লাগছে। এবং আপনাদের সাথে আপনাদের একজন বন্ধু এসছেন, ইয়াসির আরাফাত। ওকে, তো আপনি এদের সাথে কিভাবে যুক্ত হলেন?
বেসিক্যালি আমি এমনিতেই খুব ভয় পাই।
আচ্ছা,
আমার ভয় কাছ থেকে
তো আজকে এখন ভয় লাগছে কি?
একটু তো লাগছে।
ওকে, ঠিক আছে,
তার তো লাগছেই বটে।
ওকে, ভয় পাওয়ার কিছু নেই। তো কিভাবে
আরফাত ভাই, আমরা আছি সাথে।
হ্যাঁ, অবশ্যই আসলে। এবং আমরা তো হচ্ছে আজকে আপনাদের কাছ থেকে স্টোরি শুনবো, তো আরাফাতের কাছ থেকে একটু জাস্ট জানতে চাই যে আপনি যেহেতু অনেক ভয় পান, তো আপনার কি অনেক অনেক ভয়ের অভিজ্ঞতা?
হ্যাঁ, মোটামুটি এই জীবন পর্যন্ত অনেক ভয় পেয়েছি, অনেক ভয়ের অভিজ্ঞতা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ভয় আছে যা আজকে আমি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে।
তাই? আচ্ছা, ঠিক আছে। তবে আমার মনে হয় যেহেতু আপনার জীবনে অনেক অনেক অভিজ্ঞতা, আমি অবশ্যই আজকে রাসেল ভাই আসলে রাসেল ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করে দেবো, তিনি আপনাকে ভূতে ফেমে নিয়ে গিয়ে আপনার জীবনের অভিজ্ঞতাগুলো শুনবেন। তবে যেই স্টোরিটার কথা আপনি আমাকে বাইরেও বলছিলেন, আমি আসলে শুনে আমার কাছে মনে হয়েছে যে আসলে যে একদম আমার কাছে মনে হয়েছে যে গল্প থেকে উঠে আসা যে কাহিনীগুলো থাকে এরকমই কাহিনী। যাই হোক, তো আমি সেই স্টোরিতে পরে যাই, তার আগে প্রিন্স এবং উজ্জ্বল আপনাদের দুজনের কাছে আমি জানতে চাইবো যে মেডিকেল কলেজ নিয়ে বা মেডিকেল কলেজের ভেতরের যে অটোপসি রুম বা এই ধরনের বিষয়গুলো নিয়ে, যেখানে আপনারা লাশ কাটাকাটি করেন, এই বিষয় নিয়ে মানুষের অনেক আগ্রহ আছে বা মানুষ যেটা মনে করা হয়তো ওই সব জায়গাতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে বা ঘটতে পারে, সত্য মিথ্যা অনেক কিছুই হয়তো থাকতে পারে। আপনাদের কাছ থেকে আসলে জানতে চাচ্ছি যে আসলে কি ব্যাপারগুলো এরকম ভয়?
আসলে হচ্ছে যে মেডিকেল পড়তে গেলে অবশ্যই যেটা হয় যে আমাদের বোনস দরকার হয়, অর্থাৎ হিউম্যান বোনস, স্কেলেটন যেটা, কঙ্কাল যেটা দরকার হয়। তারপর হচ্ছে যে আমাদের স্টাডি পারপাসেই হচ্ছে যে আমাদের দেখা যায় যে একজন মৃত শরীর যেটাকে পড়াশোনার জন্য কাজে লাগানো হয় সেটাকে আমরা ক্যাডেভার বলি। হ্যাঁ, আমরা
যে লাশগুলোকে ব্যবহার করি,
মানে যেটা হচ্ছে মেডিকেল পারপাসে, আমাদের মেডিকেল এডুকেশন পারপাসে ইউজ করা হয়, তাদেরকে আমরা ক্যাডেভার বলি। আর একটা হচ্ছে যে আমাদের আসলে সব হিউম্যান যে হার্ট, লাং এবং আদার যে অর্গানগুলো আছে, হ্যাঁ, ওগুলো নিয়েই কিন্তু আমাদের হাতে ধরেই কিন্তু পড়াশোনা করতে হয়।
ওকে, তো এই যে শুরুটা যখন হয় তখন, যেমন আপনি তো অবশ্যই মেডিকেলে ভর্তি হবার আগে এই বিষয়গুলো নিয়ে অত বেশি জানতেন না, বা যখন এই কাজগুলো যখন শুরু হয় তখন কি কোনো ভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, কোনো একটা ভয় পরবর্তীতে
প্রথমে তো একটু অস্বাভাবিক লাগতো, মানে হ্যাঁ আমি একটা মানুষের হাড় ধরবো, একটা মানুষের হাড় ধরবো, একটা মানুষ কাটবে, মানে
অভিজ্ঞতা
খারাপ লাগতো
এরকম।
যেমন হচ্ছে যে আমি আমার ব্যাচে এসএমসি অর্থাৎ সিলেট এম জোস মেমোরিয়াল কলেজে আমি আমার ব্যাচের ফার্স্ট যেদিন ডিসেকশন হয় অর্থাৎ মৃত শরীরটাকে অর্থাৎ ক্যাডেভারটাকে যখন কেটে আমাদের সামনে হচ্ছে যে বুকের মাসেলগুলো মাংসপিণ্ডগুলোকে চিহ্নিত করতে হয় তো ওদিন আমি হচ্ছে যে সবার ফার্স্টে হচ্ছে যে আমি দৌড়ে গেছিলাম আমাদের স্যারের কাছে যে স্যার আমি ডিসেকশন করব।
আচ্ছা মানে আপনি খুব সাহসী ছিলেন।
হ্যাঁ একটা ইন্টারেস্ট ছিল আমি হচ্ছে জানতাম না আমি আরেকজনের কাছ থেকে স্ক্যাফল্ড নিয়ে দৌড় দিয়েছিলাম।
আশেপাশের সাথে যদি অ্যাড করতে চাই সেটা যে মানে ফার্স্ট যে করবে যে হ্যাঁ আমি মনে হয় সার্জন হতে যাচ্ছি আমি উদ্বোধন করতে যাচ্ছি যে ভয়ের যে জায়গাটা তো সেইটার থেকে এক্সাইটেশনটা অনেকেরই থাকে তো সেটা সে করতে পেরেছে।
তো মানে মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার যেটাই বলি ওটাই ছিল আমার শেষ মানে প্রথম এখন শেষ এবং এরপরে আমি কখনো সামনে যাইনি পিছনে দাঁড়িয়েছি সবসময়।
আচ্ছা
এটার কারণটা হচ্ছে যে আমাদের যে মৃত দেহগুলো এটা প্রিজার্ভ করা হয় হচ্ছে মূল শিরা দিয়ে হচ্ছে যে ফরমালিনটাকে দিয়ে দেওয়া হয়।
আচ্ছা
এর ফলে যেটা হয় যে প্রত্যেকটা কোষে কোষে ফরমালিন চলে যায় এবং দেহটা প্রিজার্ভ থাকে এবং এটা অনেকটা মমির মতো হয়ে যায় আর কি। তো ফলে দেখা যাচ্ছে যে মৃত শরীরগুলো যেগুলো রাখা হয় এক্ষেত্রে প্রচন্ড পরিমাণ ফরমালিনের গন্ধ থাকে এবং অন্যরকম একটা গন্ধ আর কি একটা মিক্সড একটা গন্ধ। তো প্রথম দিন হচ্ছে যে আমি যখন করলাম তো টানা প্রায় আধা ঘন্টা ওটা মানে কাটা যাচ্ছিল না আর কি আমি তিনটা স্কার্পেল মানে ব্লেড ভেঙে ফেলছিলাম। তো যাই হোক তো এরপরে যেটা হয়েছে যে দেখা যায় যে মানে আমার হয়তো ঘুম ভেঙে গেছে আমি হচ্ছে যে ওই গন্ধটা পাচ্ছি মানে ফরমালিন অ্যান্ড আদার মানে একটা মিক্স যে ক্যাডেভারের যে গন্ধটা ওইটা পাচ্ছি বা রিসে দিয়ে যাচ্ছি হঠাৎ করে মনে হচ্ছে যে গন্ধটা আসতেছে। তো এরকম ফার্স্ট এক দেড় মাস হয়েছে বাট এটা আমি ওভাবে খুব নর্মালি নিছি কারণ আমাদের তো প্রতিদিনই হচ্ছে যে সেটা ফেস করতে হতো প্রতিদিনই হচ্ছে এক একটা অর্গ্যান নিয়ে তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পরীক্ষা দিতে হতো ক্লাস নিতে হতো। তো এগুলোকে আসলে আমরা মানিয়ে চলে
এটা আসলে হ্যাবিচুয়েশন চলে আসে যে এই যেমন হরর ক্লাবে আমরা করেছি তো ফার্স্ট ইয়ার এর ক্ষেত্রে একটা স্টুডেন্টের ক্ষেত্রে হার্ট অনেক দুর্বল থাকবে এই স্বাভাবিক। তো যখন একটা মেডিকেল স্টুডেন্ট একটা অ্যানাটমি ডিসেকশন রুমে ঢুকে ঢুকেই যখন দেখে যে তার ব্যাচের জন্য হোল ব্যাচের জন্য চারটা থেকে পাঁচটা ডেড বডি প্রিজার্ভ করে রাখা হয়েছে বা হচ্ছে আপনি যখন ওই বোনস এর কথা বললেন বা কঙ্কালের কথা বললেন যেটা যখন আমি যখন চান্স পাই প্রথম যে বই কেনার আগে আমি কঙ্কালটা কিনি। তো কঙ্কাল কেনার পরে যে আমার
কি কঙ্কাল মানে রুমের ভেতর যখন কঙ্কাল থাকে আমি একটা স্টোরি পড়েছিলাম এডগার অ্যালান পো বা এরকম কারো যে একটা মেডিকেলের একটা হলে তাদের রুমের ভেতরে একটা কঙ্কাল থাকে এবং সেই কঙ্কালটা রাত্রে দুটা বা তিনটার সময় নড়াচড়া শুরু করে কথা বলতে শুরু করে।
অল্প কিন্তু কথা হচ্ছে আপনি যদি ব্যাপারটা ফিল করেন যে আপনি একটা অ্যামাউন্ট টাকা দিয়ে আপনি একটা কঙ্কাল নিয়ে আসলেন তো সেই কঙ্কালটা একটা মানুষের একটা আত্মা একটা মাংসপিণ্ডের যেখানে মাংসপিণ্ড ছাড়া একটা মানুষের তো কতগুলো স্মৃতি কতগুলো বছরের স্মৃতি কতগুলো মানুষের সঙ্গে সেই কঙ্কালটা সম্পর্কিত। তো আপনি যদি ভিতরের গল্পগুলো জানতে চান আপনি কিছুই হয়তো জানতে পারবেন না। আপনি একুশের গল্প হয়তো পড়েছেন
হ্যাঁ সেখানেও এরকম একটা ছিল যে উঁচু নিচু।
তো ব্যাপারটা হচ্ছে যেদিন নিয়ে আসলাম ওই দিন আমার রাতটা কিরকম কেটেছে আমি হয়তো বুঝাতে পারবো না এত ভয়টা একটা পরিবেশ যে আমার আমি কঙ্কালের মাথা নিয়ে আমার বিছানার নিচে আমি রাখছি বা কঙ্কালের বিভিন্ন অংশ রাখছি। তো কঙ্কালের যদি তৈরির ব্যাপারটা আমি বলি যে ডিসেকশন রুমে যে চার থেকে পাঁচটা লাশ থাকে তো আমি হঠাৎ করে যখন ফার্স্ট আমার যে এক্সপিরিয়েন্সটা তো যখন আমি ডিসেকশন রুমে ঢুকলাম তো একটা ভিজার একটা অর্গান আনার জন্য আমাদের ক্লাসের আনার জন্য আমাদের ক্লাস টিচারাল ক্লাস চলছিল তো স্যার বললেন যে নিয়ে আসো। তো আমি হঠাৎ করে ওইটার পাশে একটা রুম ছিল এটা স্টুডেন্টদের জন্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য স্পেশালি রেস্ট্রিক্টেড থাকে এখানে কেউ এন্ট্রি করতে পারবে না। তো হঠাৎ আমি যখন ঢুকে পড়লাম মানে আই ওয়াজ থান্ডার্ড ওকে। তো ওইখানে আমি যা দেখলাম সেটা হচ্ছে 30 থেকে 40টা হয়তো বারো বেশি অনেকগুলো লাশ একটার পর একটা রাখা আছে। তো দেখা গেছে কোনোটার মাথা নেই কোনোটার একটা হাত নেই কোনোটা একটা পা নেই যে কঙ্কাল তৈরির কথা বলি অনেকটা দেখা যায় যে বড় একটা কড়াইয়ের মধ্যে ওই মামা যারা আছে আমরা মামা বলে থাকি ওখানে যারা কাজ করে থাকে তো তারা ওই কেমিক্যাল দিয়ে ওগুলো জাল করছে মানে মাংসটা ছাড়াচ্ছে। তো
এই যে একটা পরিবেশ, একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের মনে কি পরিমাণ দাগ কাটতে পারে আমি আমি যারা শুনছে জানি না কতটুকু ফিল করতে পারছে, বাট আমার যে ফিলিংসটা ছিল আমি হয়তো সেই ফিলিংসটা এখানে বলে বুঝাতে পারব।
খুবই ভয়ঙ্কর একটা বা বিভৎস একটা ফিলিংস, এবং আস্তে আস্তে সেই ফিলিংসের সাথে ইউজড হয়ে যেতে হয়েছে আপনাদেরকে। তো আপনাদের হাত ধরে আসলে অনেক অসুস্থ মানুষ সুস্থতা লাভ করেন, এবং সেই সুস্থতা লাভ করার জন্য যে প্রক্রিয়াটা আপনাদের করতে হয় সেটার পেছনে অনেক দিনের শ্রম, সেই শ্রমটার গল্প অনেক বড়। তো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে আরো স্টোরি শুনবো, এবং এই হরর ক্লাবের কাছ থেকে আমরা বেশ কয়েকটা স্টোরি শুনবো। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পর ফিরে আসবো, কাজে কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.7 FM 240।
হারিয়ে যাও উঠাও কোথাও, রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে, যাও ফুর্তি করে do 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 ফুর্তি 88 FM do 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 ফুর্তি 88 FM la 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 la
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই। ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা। ব্যবসায়ী বারিক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে। ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া। মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই *888# ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক।
শুনছেন রেডিও ফুর্তি 88 FM, আর চলছে ভূত FM হরর ক্লাব। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আমি বলেছিলাম যে আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে ভূত ভুরি ভোজ, এবং ভূত ভুরি ভোজের আর কত তো আগে বলছিলাম, এবং ভূত ভুরি ভোজ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে যুক্ত হবেন। কে যুক্ত হবেন আপনারা সবাই জানেন, রাসেল ভাই। এবং বলেছিলাম যে রাসেল ভাই কখন আসবেন তা জানি না, তো রাসেল ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার পাশে বসে আছেন। হ্যালো রাসেল ভাই।
হ্যালো সৃষ্টি, কি অবস্থা?
হ্যাঁ, আমরা তো একটা ঘন্টা পার করে ফেললাম আজকে ভূত
ক্লাবের। একটা ঘন্টা পার হয়ে গেল এবং খুব ভালোভাবে হলো, এবং আজকে দুজন ডক্টর এবং আরো একজন অতিথি এসেছেন। আপনারা তো সবাই শুনছিলেন নিশ্চয়ই এতক্ষণ তাদের কথা, চমৎকার লাগছিল সবার কথা শুনতে এবং আমি এনজয় করছিলাম, পুরো শোটাই আমি শুনছিলাম। তো একটা পোল হচ্ছে আপনাদের জন্য, আপনারা সবাই জানেন মনে হয় ফেসবুকে, তো এইখানে দেখছি যে অনেকেই লিখছেন যে অংশগ্রহণ করতে চান। সৃষ্টির শুরু থেকেই বলছেন ভুরি ভোজের কথা, ভূত ভুরি ভোজ। কারা কারা আসতে চায় সৃষ্টি?
আমি তো এখন যাদের লিস্ট দেখতে পাচ্ছি অনেক অনেকগুলো নাম, আসলে তার ভেতরে কিছু নাম বলে নিচ্ছি। সাজিদুল ইসলাম, আদিবা, আসাস, জাবির, স্বপ্নপরি স্বপ্ন, আয়েশা জান্নাত, ইমরান মোল্লা, রিয়া আক্তার, আর রহমান শাহিম, অর্ক, হানে, সুমাইয়া আফরিন, গোলাপের পাপড়ি, পরাজিত থার্ড পণ্ডিত, অদ্ভুত অদ্ভুত সব নাম, রদ্দুর, সাবা, আলিয়ান কিং, সিমির, রাফসান, রিমন, ইমদাদুল করিম, রাহাত, অবুজ বালক, হাসিবাল, মাহমুদ, মেঘের পালক, ইশরাত জাহান, উর্বশী, আরো আরো অনেক অনেক নাম।
নাম আসলে এরকম নাম আমরা কেন নিজেদের নাম না দিয়ে অন্য নাম কেন দিই, সৃষ্টি কি মনে হয়?
এটা তো আসলে কখনো হয়তো নিজেকে লুকিয়ে রাখা কিংবা নিজেকে হয়তো অন্য কোনো ভাবে প্রকাশ করার ইচ্ছা, আর কখনো বা হয়তো আমার মতো মানুষকে বিপদে ফেলার জন্য।
ওকে, তো মানে নামে অনেকের অনেকের ক্রিয়েটিভিটি প্রকাশ পায়, অনেকে হয়তো আমি জানি না যে, যেমন অবুজ বালক, এই নামটা অনেকের আছে, আমি জানি না যে অবুজ বালক অমুক, অবুজ বালক তমুক, এই অবুজ বালক ব্যাপারটা কি আসলে কি মনে হয় তোমার?
ওই যে বোধহয় নিজেই কতটা অবুজ সেটা হয়তো নিজেই বুঝতে পারে না।
আপনি যতটাই অবুজ হন আপনি এটা বুঝবেন যে ভূত ভুরি ভুরি ভোজ যেটার কথা বলছি সেটাতে খাওয়া দাওয়াই হবে। তো মজার মজার খাওয়া দাওয়া থাকবে সেখানে ভূত ভুরি ভোজে, এবং সেখানে আমরা কবে কোথায় কখন হবে সেটা জানিয়ে দেবো আপনাদেরকে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার জন্য একটা হরর ক্লাব আপনাকে ফর্ম করতে হবে। ইট ক্যান বি মানে ইওর মানে কি বলবো, ইট ক্যান বি ইন ইওর ফ্যামিলি, যেটা 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 হতে পারে যে আপনার মনে করেন যে ধরেন যে একটা জায়গার নাম যদি আমি ধরি যে কেরানীগঞ্জ হরর ক্লাব, আমি ধরলাম ধানমন্ডি হেয়ার ক্লাব হরর ক্লাব, গুলশান হরর ক্লাব, মানে ইট ক্যান বি ইউ অ্যান্ড ইওর সিস্টার, ভাই বোন হরর ক্লাব।
এটা সবসময় বলি আমরা, একদম রুট লেভেল থেকে ক্লাব,
একদম একদম দুই ভাই হরর ক্লাব, ভাই ভাই হরর ক্লাব।
এই নামগুলো খুব প্রচলিত, কিন্তু আমাদের খুব মানে প্রিয় নাম আছে।
একটা বাড়ির নাম হয়তো অপরাজিতা, বাড়িটার নাম হচ্ছে অপরাজিতা হরর ক্লাব, 33 নম্বর হাউস হরর ক্লাব, মানে যে কোনো নামই হরর ক্লাব ফর্ম করে আপনি এই ইনভিটেশনটা পেতে পারেন, এবং আপনার আপনাকে আমরা ইনভাইট করতে চাই। আপনার হরর ক্লাব ফর্ম করলেই আপাতত হয়ে যাচ্ছে, তো হরর ক্লাব ফর্ম করে আপনি জাস্ট এখানে যে পোল করছি আমরা, সেখানে ইয়েস অথবা নো বাটনে টিপবেন। যদি আপনি ইয়েস বাটনে টিপবেন, ডেফিনেটলি উইল কল ইউ আর ডেফিনেটলি উইল
কন্ট্যাক্ট উইথ ইউ,
এক্স্যাক্টলি। সো তারপরে আমরা হয়তো কিছু কথাবার্তা বলে আপনাদের সাথে সেটা ঠিক করে ফেলবো। সো একেবারেই ওয়ারিড হওয়ার কিছু নাই, যে এটা না জানি কি, না জানি কিছু না, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো হেজিটেশন রাখার দরকার নাই। তো এখন এই 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 ভূত ভুরি ভোজে অংশগ্রহণ করার জন্য কীভাবে অংশগ্রহণ করতে হবে সেটা তো বললাম, এবং আপনারা কবে কোথায় কখন অংশগ্রহণ করবেন সেটাও জানাবো। তো সৃষ্টি, আমার মনে হয় যে ভূত ভুরি ভোজে একটা মেনিউ তুমি যখন কথা বলবা তখন জেনে নিও যে সবাই কি ধরনের খাবার খেতে পছন্দ করেন, কার কোন ধরনের খাবার খেতে পছন্দ, এবং কি মনে হয় ভূত ভুরি ভোজে আসলে কি থাকা উচিত, ভূতেরা কি পছন্দ করে।
হ্যাঁ ঠিক, টক জাতীয় শরবত কিন্তু অবশ্যই থাকবে,
টক জাতীয় শরবত থাকবে, এগুলো ভূত পছন্দ করে, তার মানে তেঁতুলের
শরবত এবং প্রচন্ড পরিমাণ মিষ্টি থাকতে হবে। আমার যেটা মনে হয়
প্রচুর পরিমাণ মিষ্টি থাকতে হবে, মিষ্টির সাথে খুব রিলেটেড এই ব্যাপারটা, মানে এই সমস্তটা তো খুবই রিলেটেড।
তবে আমার যেটা মনে হয় যে সেই টক জাতীয় শরবত কিংবা মিষ্টি যাই হোক না কেন, সেই ভূত ভুরিভোজ করতে করতে হরর ক্লাব গুলোর ভিতর যে একটা আড্ডা হবে, সেই আড্ডাটা খুব চমৎকার একটা আড্ডা হবে, এটা আমি এক্সাইটেড সবগুলো হরর ক্লাবের সাথে। সেটাই,
মানে সবকিছু হজম হলে আড্ডা হজম হবে না, এটা সারা জীবন থেকে যাবে
একদমই,
এবং সেটা হচ্ছে বদ হজম হয়ে থেকে যাবে। ওকে, তো আমরা ভূতাশ্রমের প্রসঙ্গে আসি। ভূতাশ্রমের বেসিক্যালি কালকে আরো একটা এপিসোড, আপনারা সবাই জানেন, আমি জানি না কত নম্বর এপিসোড, মনে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ যদি সপ্তাহ ধরে হিসাব করতাম তাহলে ঠিক ছিল, বাট ভূতাশ্রমে অনেকগুলো স্পেশাল এপিসোড যখন হয়েছে তখন তাল বলতে ঠিক আছে, মানে ঈদের এক স্পেশাল এপিসোড, পরপর 3 দিন ভূতাশ্রম, তারপরে এরকম ধরনের বিশেষ দিনের কি বলবো হ্যালোইনের জন্য সবকিছু তখন প্যাচ লাগে, কোন ঈদে 2টা করেছি, কোন ঈদে 3টা করেছি, আপনারা হেল্প করতে পারেন। আগে আমাকে লিখতেন যে আজকে এত নম্বর এপিসোড হচ্ছে, তো যাই হোক কালকে আরো একটি এপিসোড হবে, এবং সেই এপিসোডে বেসিক্যালি আমাদের অনেকেই আসবেন, গেস্ট থাকবেন একটু বেশি কালকে। আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম তারপরেও কিছু ফোন পেয়েছিলাম, যে সমস্ত ফোন পেয়ে আমি তাদেরকেও ইনভাইট করেছি, তো এরকম একটা জমজমাট ইয়ে হবে। তো কালকে যারা আসবেন বেসিক্যালি তাদের নিয়ে একটা ভিডিও, যদিও সবাইকে নিয়ে না, তারপরেও কয়েকজনকে নিয়ে একটা ভিডিও কিন্তু আছে, যেটা আমাদের ফেসবুকে আপনি পেয়ে যাবেন, ভূতাশ্রমের ফেসবুক পেজে যদি যান তাহলে সেখানে পেয়ে যাবেন, www.facebook.com/bhutashram.rasal, সেখানে গেলে আপনি দেখবেন যে আমাদের কালকে কারা অতিথি আছেন, তাদের ছবি আছে, এবং আপনারা যারা জানেন না, মানে যারা এখনো পর্যন্ত মনে করছেন যে কালকে শোটা মিস করার চান্স আছে, তাদেরকে জানিয়ে দিন, আর সেই জন্য আপনাকে আপনি চাইলে লাইক দিতে পারেন, নাও দিতে পারেন, দেখে দেখলেও দেখতে পারেন, না দেখলেও না দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ইটস আপ টু ইউ। অ্যান্ড যদি বেশি ভালো লেগে যায় তাহলে শেয়ার করবেন, এই এইটুকুই প্রত্যাশা, আমি অনুরোধও করছি না। তো যাই হোক, এটা হচ্ছে মানে আপনাদের উপরে কোনো চাপ নাই, শুধুমাত্র ভূতাশ্রমের সঙ্গে থাকবেন,
একদমই চাপ নেবেন না,
একদমই চাপ নেবেন না, মানে ভূতাশ্রমের সঙ্গে থাকলেই আমরা সবাই খুশি, মানে খুশি বললে ভুল হবে, ধন্য। তো এই ছিল, আর বেশ কিছু ইমেইল আছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যারা ইমেইল পাঠাতো সৃষ্টি আগে, তাদের মানে এখানে যারা ভূতাশ্রমে আসতেন তাদের ছবি তুলে আমরা ফেসবুকে আপলোড করতাম, দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক ইমেইল আসে, তো সেই ইমেইলের মানুষগুলোকে কেউ কখনো দেখতে পায়নি যে এরা কারা কেমন, অনেকে আবার ভেবেও বসতে পারেন যে আচ্ছা এটা বলছেন উনি যে আমি ইউকে থেকে, আসলে ইউকে
আসলে কি।
তো আমি যেটা নতুন একটা জিনিস করেছি সেটা হচ্ছে যে এই যে যারা পার্টিসিপেট করছেন তারাও তাদের একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছেন আমাকে, যে ভিডিওটা আমি আপলোড করছি, যারা সিলেক্টেড আছে তাদের এই ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি যে হ্যাঁ আছে, উনি আসবেন, ওনাকে ডাকা হয়েছে। তো এই ভিডিওগুলোই আপনি দেখতে পারবেন আমাদের পেজে, এবং আমার মনে হয় যে কালকের শোটা অনেক বেশি জমজমাট হবে। প্লিজ একটাই অনুরোধ, কেউ মিস করবেন না, কারণ কালকের এই কথাটা কেন বলছি এইটা জানতে হলে আপনাকে একটু ফেসবুকে ভিজিট করা উচিত। আর মনে করেন যে কেউ যদি মনে করছেন যে না ফেসবুক যদি জোর করে করাচ্ছি নাকি ভিজিট, তাহলে বলবো যে হ্যাঁ আপনাদের অনেক পছন্দের একজন অতিথি অনেক দিন পরে আসছেন, সেটা হচ্ছে ডক্টর আলিফ, তিনি আসবেন কালকে। ডক্টর আলিফ আসলে সফর বাবু ভাই আসেন, তো উনি আসবেন। আমাদের বেশ কিছু নতুন অতিথি আছেন, তারা আসবেন, অনেকেই আছেন নতুন অতিথি, তারা আসবেন আমাদের সঙ্গে। এছাড়াও যারা ইমেল পাঠিয়েছেন সেই ইমেলগুলো না খুব চমৎকার, এবং আমার মনে হয় যে সবগুলো ইমেইল এবং সবগুলো ঘটনা আপনাকে অনেক 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 বেশি আনন্দ দিতে পারবে। আমার আই হোপ যে আমরা দারুণ শো করব আগামীকাল, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, এখন সৃষ্টির সঙ্গে থাকতে হবে।
থ্যাংক ইউ রাসেল ভাই, আর রাসেল ভাইকেও ধন্যবাদ যে সাথে থাকার জন্য, সাথে থাকানোর জন্য আপনাদেরকে। আমরা ভূত এফএম হরর ক্লাবের আজকের এপিসোডে আমাদের আরো বেশ কিছু ইম্পর্টেন্ট, মানে কি বলতে, খুব মজার মজার কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস এখনো বাকি আছে। এডগার অ্যালান পো একটা গল্প, সেই শুরু হয়েছিল এডগার অ্যালান পোর গল্প দিয়ে। আজকে এডগার অ্যালান পোর সেকেন্ড স্টোরি আমরা আপনাদের সামনে নিয়ে আসবো, ভ্যালডিমারের মৃত্যু। এছাড়া আনসেন্সর স্টোরি সেগমেন্টে থাকছে একটা খুব মজার হরর স্টোরি, এবং সেই সাথে আজকের হরর ক্লাব। আমরা এই মুহূর্তে যেতে পারি কি, ছোট একটা বিরতিতে যেতে পারি, আমরা শুনি একটা গান, শুনে আসি কোল্ডপ্লের গান, শুনবো প্যারাডাইস, এবং প্যারাডাইস গান শুনে আমরা আবার ফিরে আসবো হরর ক্লাবে।
বাড়িতে একটা নতুন বাবু হইলে সবার মুখের হাসি নাকি শেষই হইতে চায় না। কি জানি আমি তো কখনো দেখি নাই, শুধু দেখছি সবার হাসি থাইমা যাইতে। বহুদিন পর্যন্ত বুঝিনি এই ব্যাপারটা, আমি হাসলে সারা দুনিয়ার হাসি বন্ধ হয়ে যায় কেন? আচ্ছা আমার হাসিটা কি ঠিক করা যায় গুনা?
জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় অসংখ্য শিশুর কাছে হাসি মানে উপেক্ষা আর অবহেলার এক দুঃসহ যন্ত্রণা। আমরা অনেকেই জানি না ওদের হাসিটা ফিরিয়ে দেওয়া কঠিন নয়, বিনামূল্যে একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে ওদের হাসি ফিরিয়ে দিতে মেরে লিপ কেয়ার আর স্মাইল শাইন ইউএসএলস আপনার পাশে। ওদের সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাতে কল করুন 0800-888-000 মেরি লিপ কেয়ার। এবার সবাই হাসুক প্রাণ খুলে।
শুনছি প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো কিছু ভালো শুনতে চাচ্ছেন বা হোয়াট এভার, আমরা চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ড মিউজিকে আরো যদি বৈচিত্র আনা যায় তবে অবশ্যই আনা হবে। এবং আপনি হরর ক্লাবের লিসেন আপনার যাটাই সবার আগে আমরা গুরুত্ব দিই। নাসিমা এসে আছেন আমাদের সাথে, হাই সুশিতা কেমন আছেন? ভালো আছি, নোয়াখালী থেকে শুনছি লাভ ফুতাসান এবং অলস ফুতাসানের সাথেই শোনেন তিনি, আশা করি ফুতাসান হরর ক্লাবও আপনি রেগুলার শুনবেন। মুসাদ্দেক রনি আছেন আরো অনেক ভয় পেতে চাই, নদীর পাড়ে বসে শুনছেন ভালো লাগছে লিখেছেন। রাসেল আহমেদ মেহেদি শু লিখেছেন, ভূত ধরে বসে কিভাবে অংশগ্রহণ করবে? আপনি একটা হরর ক্লাব গঠন করুন, আপনার হরর ক্লাবের হয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আপনার পোলে যে রেডিও ফুটের ফেসবুক পেজে যে পোলটি রয়েছে সেখানে আপনি ভোট দিয়ে জানিয়ে দিন, আমরা সেখান থেকে খুঁজে নেব। এবং অবশ্যই আপনার একটা হরর ক্লাব থাকতে হবে, আপনার হরর ক্লাব নিয়ে আপনি চলে যাবেন হরর ক্লাবের ভূত ধরে বসে, এবং সেখানে সেই হরর ক্লাবগুলোর সাথে আড্ডা হবে। আড্ডাটা কতটা হরর হবে সেটা জানি না, তবে সেই যে কথাটা রাসেল ভাই বলেছে যে খাবার হজম হয়ে যাবে, আড্ডাটা হজম হবে না, আড্ডাটা মনের ভেতর থেকে যাবে। তো আরো আছেন মারিয়া মিম আছেন আমাদের সাথে, আছেন আনিয়া সিমরান, আমরা আরো কমেন্ট পড়বো। তবে তার আগে এখন আমরা আরেকটা স্টোরিতে চলে যাবো, এবং এখনকার যে স্টোরিটা হিপনোটাইজ করা বা সম্মোহন বিদ্যা, এই নিয়ে কিন্তু বহু আগে থেকে মানুষ এক্সপেরিমেন্ট করে, এবং হিপনোটাইজেশন নিয়ে কিন্তু আমাদের অনেক আগ্রহ আছে, অনেক ইন্টারেস্ট আছে, অনেকেই জানতে চাই আমরা আসলে ব্যাপারটা কেমন। আমরা বিভিন্ন গল্প উপন্যাসে পড়েছি, আমি বেসিক্যালি প্রথম পড়েছিলাম তিন গোয়েন্দাদের সম্মোহন করা নিয়ে, সম্মোহন বিদ্যা সম্পর্কে প্রথম জেনেছিলাম সেখানে। তো আপনিও হয়তো কোনো না কোনো জায়গা থেকে হয়তো জেনেছেন। তো সম্মোহন করার মাধ্যমে একজন মানুষকে হয়তো পুরোপুরি অন্য একটা স্টেটে নিয়ে যাওয়া যায়। তো এইরকমই একটা গল্প, তবে সম্মোহন করা হয় কাদেরকে? সম্পূর্ণ জীবিত মানুষদেরকে অবশ্যই সম্মোহন করা হবে, এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তবে এখন আমরা যে গল্পটা শুনবো সেটা ওই সম্মোহন বিদ্যা নিয়ে, কিন্তু লেখক যিনি ফার্স্ট পার্সন তিনি সম্মোহন বিদ্যাটা এই হিপনোটাইজিং করাটাকে তিনি এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন জীবন মৃত্যুর মাঝখানে থাকা একটা মানুষের ওপর। কেমন ছিল সে এক্সপেরিমেন্ট বা কেমন ছিল পুরো ঘটনাটা আমরা জানবো এই গল্পটি থেকে। গল্পটি লিখেছেন এডগার অ্যালান পো এবং গল্পটি অনুবাদ করেছেন আব্দুল্লাহ হুসাইন। তো আমরা এখন শুনব এডগার অ্যালান পোর লেখা ভ্যালডিমারের মৃত্যু বাংলা অনুবাদ এই গল্পটি। গল্প শুনে আমরা সাথে সাথে গান শুনবো জিম মরিসনের দিস ইজ দি এন্ড মাই ওনলি ফ্রেন্ড, আমার খুব প্রিয় একটা গান। গল্প এবং গান দুটি খুব প্রিয় আমার। গল্প গান শেষে ফিরে আসবো আপনাদের সাথে, আমাদের সাথে থাকবে আজকের হরর ক্লাব এবং তাদের ঘটনাগুলো, তাদের গল্পগুলো, খুব চমৎকার চমৎকার সময় কাটুক আপনার সঙ্গে। তখন শুনে এখন রেডিও ফুর্তি, এই রেডিওটা ফেলেন দু ফুর্তি।
সেই মুখ সমরেশ বসু। আবার সেই মুখ, সেই ঠুলু ঠুলু চোখ যার আয়তক্ষেত্র অতিরিক্ত সাদা, মিস্টার ভ্যালডিমারের মৃত্যুর ব্যাপারটা নিয়ে যে বেশ একটা কালাকানির সৃষ্টি হয়েছিল তাতে আমি একটু অবাক হইনি। যদি তা না হতো তাহলেই বরং আশ্চর্যের ব্যাপার হতো। এ ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের কয়েকজনের মধ্যে আগে থাকতে এমন একটা বোঝাপড়া ছিল যে ব্যাপারটা সম্বন্ধে অন্তত আরো খোঁজ খবর না নেওয়া পর্যন্ত এটাকে আগা গোড়া চেপে রাখতে হবে। কিন্তু এভাবে গোপন করার ফল হলো এই যে অতিরঞ্জিত আর বিকৃত হয়ে ঘটনাটি সবার কাছে এমনভাবে প্রচারিত হলো যাতে সবাই এটাকে স্বাভাবিকভাবেই একেবারে অবিশ্বাস্য বলে মনে করতে আর এতটুকু দ্বিধা করল না। তাই এই ব্যাপারটা সম্বন্ধে এখন আসল কথা প্রকাশ করা দরকার। অন্তত আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি ঠিক ততটুকুই সংক্ষেপে বলবো। গত 3 বছর থেকে সম্মোহন বিদ্যা সম্পর্কে আমি প্রায় মাথা ঘামাতাম। প্রায় 9 মাস আগে হঠাৎ এই বিষয়ে বিশেষ একটা ব্যতিক্রমের উপর আমার নজর পড়ে। আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত জীবন মৃত্যুর মাঝখানে কোনো মানুষকে সম্মোহিত করার নজির নেই। একটা মানুষ যে মুহূর্তে মারা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তাকে সম্মোহিত করা যায় কিনা, কিংবা করা গেলে সেই মানুষটির বিশেষ অবস্থার জন্য সম্মোহনী শক্তির প্রভাব বাড়ে না কমে, এ সম্বন্ধে কারো কিছু জানা নেই। তৃতীয়ত, মৃত প্রায় লোকটিকে সম্মোহিত করে কতদিন পর্যন্ত তার মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব, আরো অনেকগুলো কথা জানবার আছে এ বিষয়ে। তবু মোটামুটি এই প্রশ্নটি আমাকে কৌতূহলী করে তুলেছিল। এ বিষয়ে আমার কৌতূহলকে পরখ করে দেখা দরকার, কিন্তু কার ওপর সে পরীক্ষা চালানো যায়? ভাবতে ভাবতে আমার এক বন্ধুর কথা মনে পড়ে, মিস্টার আর্নেস্ট ভ্যালিমার। ভ্যালিমার 1839 সাল থেকে নিউ ইয়র্কের হার্লেমে বাস করছেন। অত্যন্ত রোগা শরীরের জন্যই তার দিকে নজর পড়ে বেশি। দেহের নিচের অংশটুকু অনেকটা জন র্যান্ডলফের মতো ধবধবে সাদা দাড়ি, আর তার ঠিক উল্টো মাথা ভরা কুচকুচে কালো চুল। প্রায় ভুল হয় তিনি বুঝি মাথায় পরচুলা পরে আছেন। তিনি যে অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক তা তাকে দেখলেই বোঝা যায়। সম্মোহিত হওয়ার ব্যাপারে তিনি যে উপযুক্ত পাত্র তাতে আমার এতটুকু সন্দেহ নেই। এর আগে 2-3 বার খুব সহজেই আমি তাকে সম্মোহিত করে ঘুম পাড়িয়ে দিতে পেরেছিলাম, কিন্তু তার অন্যান্য কয়েকটি প্রতিক্রিয়ায় আমি হতাশ হয়েছি। বলা বাহুল্য, আমাকে এভাবে যে হতাশ হতে হবে তা তার অদ্ভুত দৈহিক গঠন দেখে আগে থাকতে আমার আন্দাজ করার কথা ছিল, এবং আমি তা করেছিলামও। যতবারই তাকে আমি সম্মোহিত করেছি, কোনোবারই তার ইচ্ছা শক্তিকে সম্পূর্ণভাবে বা সোজাসুজি নিজের আয়ত্তে আনতে পারিনি। আমার মনে হয় ব্যর্থতা যতটুকু ঘটেছিল তা বোধ করি তার অত্যন্ত রুগ্ন স্বাস্থ্যের জন্যই। তার সঙ্গে পরিচয়ের কয়েক মাস আগে তার চিকিৎসকরা ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি যক্ষা রোগে ভুগছেন। রোগটা তার বেশ পেকে উঠেছে, তবু তিনি অত্যন্ত স্বাভাবিক ও শান্তভাবেই নিজের আসন্ন মৃত্যুর কথা বলতেন। এর জন্য তাকে দুঃখ করতে বা মৃত্যুকে ঠেকাবার বিষয়ে কোনো কথা বলতে শুনিনি কোনোদিন। পার্থিব জীবন সম্বন্ধে লোকটির ধারণা যে কি আমার ভালো করেই জানা ছিল, তাই তার দিক থেকে এ বিষয়ে যে কোনো বাধাই আসবে না তা আমি জানতাম। আর আমেরিকায় তার কোনো আত্মীয় স্বজনও ছিল না যে তারা কোনো রকম বাধা দেবে। বেশ খোলাখুলিভাবেই এ বিষয়ে আমি তার সঙ্গে আলাপ আলোচনা করলাম, এবং আমার কথা শুনে তার আগ্রহ দীপ্ত আর উত্তেজিত ভাব দেখে আমি আশ্চর্যই হলাম। আশ্চর্য হলাম কারণ এর আগে তিনি বহুবারই আমার এই ধরনের পরীক্ষার কথা শুনে নিজের দেহটাকে আমার গবেষণার বিষয়বস্তু করতে দ্বিধা করেননি। তবু এর আগে আমার কোনো কাজের প্রতি তার কোনো আন্তরিক সহানুভূতি দেখিনি, কিন্তু এবার সে ভাবের ব্যতিক্রম হয়ে গেল। তার অসুখটা এমনি এক ধরনের যে আগে থাকতে হিসেব করে প্রায় ঠিক ঠিক বলে দেয়া যায় কবে কোন সময়ে এটা চরম অবস্থায় পৌঁছে মৃত্যুকে ডেকে আনবে। ভ্যালডিমারের সাথে আমার কথা হলো এই যে তার চিকিৎসকরা ঠিক যেদিন তার মৃত্যু হবে বলে ঘোষণা করবেন তার অন্তত 24 ঘন্টা আগে তিনি আমাকে ডেকে পাঠাবেন। আমাদের কথাবার্তার 7 মাস পরের ঘটনা। একদিন ভ্যালডিমারের নিজের হাতে লেখা ছোট্ট একটা চিঠি পেলাম। প্রিয় পি, এখন আপনি আসতে পারেন। ডি ও ফা দুজনই একমত হয়েছেন যে আমি কোনো মতেই আগামীকাল মাঝরাতের পর আর বেঁচে থাকতে পারি না। আমার মনে হয় সময়টা তারা প্রায় ঠিকই আন্দাজ করেছেন। ভ্যালডিমার 10-12 দিন আগে অবশ্য ভ্যালডিমারকে দেখে এসেছিলাম, তবু চিঠি লেখার আধ 1 ঘন্টার মধ্যে সেটা পেয়ে 15 মিনিটের মধ্যে মৃত্যু পথযাত্রী ভ্যালডিমারের শিয়রে এসে দাঁড়ালাম। মাত্র 10টা দিন তাকে দেখিনি। এই কটা দিনের মধ্যেই তার ভয়াবহ পরিবর্তন দেখে হতভম্ব হয়ে গেলাম। মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটি নিষ্প্রভ, এত শুকিয়ে গেছেন যে গালের চামড়া ঠেলে চোয়ালের হাড়গুলো বিভৎসভাবে জেগে উঠেছে। নারীর স্পন্দন অত্যন্ত ক্ষীণ, তবু আশ্চর্যজনকভাবে তিনি তার মানসিক এমনকি শারীরিক শক্তিও যেন বেশ কিছুটা টিকিয়ে রাখতে পেরেছেন। স্পষ্ট স্বরেই তিনি কথা বললেন, কিছুক্ষণ আগে নিজের হাতেই একটু বলকারক ওষুধ খেয়েছেন তিনি। ঘরে ঢুকেই দেখলাম পকেট খাতায় পেন্সিল দিয়ে রোজ নামচা লিখছেন তিনি। বালিশের ওপর ঠেস দিয়ে বিছানাতে বসেছিলেন। ডাক্তার ডি ও ডাক্তার ফা দুজনেই রয়েছেন। আমি ভ্যালডিমারের সাথে হ্যান্ডশেক করে ডাক্তার দুজনকে একটু আলাদা নিয়ে গিয়ে সংক্ষেপে রোগীর অবস্থাটা জেনে নিলাম। এটা হলো শনিবার সন্ধ্যা 7টা। আমার সঙ্গে আলাপ করতে আসার আগে ডাক্তার ডি ও ডাক্তার ফা ভ্যালডিমারের কাছে শেষ বিদায় নিয়ে এসেছিলেন। ডাক্তার দুজনের ইচ্ছে ছিল আর ভ্যালডিমারকে দেখতে আসবেন না, কিন্তু আমার অনুরোধে তার আগের সিদ্ধান্ত বদলাতে রাজি হলেন। ঠিক হলো কাল রাত 10টা নাগাদ তারা আর একবার ভ্যালডিমারকে পরীক্ষা করে যাবেন। তারা চলে গেলে আমি ভ্যালডিমারের সাথে তার আসন্ন মৃত্যু সম্পর্কে বেশ খোলাখুলি কয়েকটা কথা বললাম। তার উপরে আমার পরীক্ষা নিরীক্ষার কথাটাই বিশেষ করে বললাম। তার কথাবার্তায় বোঝা গেল তিনি তখন আমার এই ধরনের কাজে শুধু যে রাজি আছেন তা নয়, আমি যাতে তাড়াতাড়ি কাজ করতে শুরু করি তার জন্য তিনি আমাকে বেশ তাগিদই দিতে লাগলেন। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যাপারে আমার যেন সাহসে কুলোচ্ছে না, বিশেষ করে কে জানে কি দুর্ঘটনা ঘটে যায়। সাক্ষী থাকবার মতো লোকের দরকার, শুধু একজন পুরুষ আর একজন মেয়ে নার্স ছিল ঘরের মধ্যে, তাদের ওপর আমার তেমন ভরসা হলো না। কাজেই আগামীকাল রাত 8টা পর্যন্ত আমার পরীক্ষার ব্যাপারটা স্থগিত রাখাটা প্রায় বাধ্যতামূলক হয়ে গেল। পরের দিন রাত 8টা নাগাদ আমার পরিচিত এক ছাত্র ডাক্তার মিস্টার থিওডর এসে উপস্থিত হলেন। অনেকটা আশ্বস্ত হওয়া গেল। প্রথমটা আমার ইচ্ছে ছিল ডাক্তার দুজন এলেই কাজ শুরু করা যাবে, কিন্তু ভ্যালডিমারের পীড়াপীড়িতে বেশি সময় আর নষ্ট করা সত্যি উচিত নয় ভেবে তক্ষুনি কাজ শুরু করার ব্যাপারে মন স্থির করলাম। কারণ পরিষ্কার দেখা যাচ্ছিল ভ্যালডিমার অত্যন্ত দ্রুত গতিতেই যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। মিস্টার থিওডর আমার এই পরীক্ষা সম্পর্কে এতই আগ্রহী ছিলেন যে তিনি স্বেচ্ছায় আমার পরীক্ষাকালের সমস্ত ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে লিখে যেতে রাজি হয়ে গেলেন। এখন আমি যা যা বলবো তার সবই তার ওই লিখিত বিবরণের সংক্ষিপ্তসার, কিংবা কোথাও কোথাও হুবহু নকল বলা যায়। 8টা বাজতে 5 মিনিট বাকি। ভ্যালডিমারের হাত ধরে স্পষ্ট স্বরে তাকে অনুরোধ করলাম যে তিনি তাঁর এই অবস্থায় আমার সম্মোহন পরীক্ষায় রাজি যে আছেন তা যেন মিস্টার থিওডরকে জানান। অত্যন্ত ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি সম্মোহিত হতে চাই। কথা শেষ করেই তিনি আবারও বললেন, ভয় হয় আপনি বোধহয় দেরি করে ফেললেন। তার এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই আমি যথারীতি পাস দিতে শুরু করে দিলাম। এইভাবে পাস দিয়ে তাকে আগেও আচ্ছন্ন করেছি, এরপরেও কপালের উপর দিয়ে আড়াআড়িভাবে কয়েকবার হাত চালাতেই কিছু ফল পাওয়া যাচ্ছে বলে স্পষ্টই দেখা গেল। কিন্তু পরে আমার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তার আর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। এই একই ভাব চলল রাত 10টা পর্যন্ত। রাত 10টায় আগের ব্যবস্থা মতো ডাক্তার ডি ও ডাক্তার ফা এসে উপস্থিত হলেন। আমার পরিকল্পিত কর্মপদ্ধতি সম্পর্কে সংক্ষেপে তাদের কয়েকটা কথা বললাম। আমার কাজে বাধা দেবার মতো কোনো মনোভাব তারা প্রকাশ করলেন না। তাদের মতে রোগী এখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, সম্মোহনের ফলে সেটা হয়তো কিছুটা লাঘবই হবে। বিনা দ্বিধায় কাজ চালিয়ে যাবার চেষ্টা করলাম। উপর থেকে নিচের দিকে লম্বালম্বি পাস দিতে লাগলাম। একই সময়ে আমার দৃষ্টিকে সম্পূর্ণভাবে রোগীর ডান চোখের উপর নিবদ্ধ করলাম। রোগীর নাড়ির স্পন্দন আর প্রায় পাওয়াই যায় না, নিঃশ্বাস প্রশ্বাসে একরকম সায় সায় শব্দ শোনা যাচ্ছে, অত্যন্ত ধীরে প্রায় 8 মিনিট অন্তর নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। প্রায় 15 মিনিট কাল এভাবেই কাটল। ঠিক এরপরে স্বাভাবিকভাবে যেন একটা গভীর দীর্ঘশ্বাস রোগীর বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। সায় সেই শব্দটা থেমে গেল, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবধানের কোনো ব্যতিক্রম দেখা গেল না। রোগীর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এগারোটা বাঁচতে পাঁচ মিনিট বাকি। রোগীর উপর আমার সম্মোহন শক্তির প্রভাব স্পষ্টই অনুভব করলাম। চোখে কাচের মতো স্বচ্ছ একটা ভাবের বদলে দেখলাম অদ্ভুত এক পরিবর্তন। রোগী যেন সুদূর এক দৃষ্টিশক্তি নিয়ে নিজের ভেতরটা নিজেই দেখছে। আর কয়েকটি লম্বালম্বি পাস দিতেই রোগীর চোখের পাতা কেঁপে উঠল। অনেকটা ঘুমোবার প্রথম চেষ্টায় যেমন কেঁপে ওঠে ঠিক তেমনি ভাবে আরো কয়েকটা পাস দিয়ে রোগীর চোখের পাতা একেবারে বুঝিয়ে দিলাম। বলা বাহুল্য, এতক্ষণের চেষ্টায় ফল যতটুকু পাওয়া গেল তাতে আমি মোটেই খুশি হতে পারিনি। তবুও জোরে বেশ উৎসাহের সঙ্গে হাতের কৌশল চালিয়ে যেতে লাগলাম। রোগীর ঘুমন্ত দেহটাকে একেবারে শক্ত কাঠের মতো না করে দেয়া পর্যন্ত আমার পাশ চালিয়ে যেতে হলো। তারপর বেশ একটা সহজ সরল ভঙ্গিতে আড়ষ্ট দেহটাকে রেখে দেয়া হলো। রোগীর পা দুটো একটা সহজ লম্বালম্বি ভঙ্গিতে রাখা হলো। হাত দুটো কোমর থেকে মাঝামাঝি দূরে লম্বালম্বি রাখা হলো। রোগীর মাথাটি বিছানা থেকে সামান্য উঁচু করে দেয়া হলো। এইসব ব্যবস্থা করতে করতে রাত দুপুর হয়ে গেল। ডাক্তারদের এবার ভ্যালডিমারের অবস্থাটা একবার পরীক্ষা করে দেখতে বললাম। কিছুক্ষণ পরীক্ষার পর তাঁরা স্বীকার করলেন ভ্যালডিমার এখন সম্পূর্ণ সম্মোহিত অবস্থায় রয়েছেন। ডাক্তার দুজনের কৌতূহল এখন বেশ বেড়ে উঠতে দেখা গেল। ডাক্তার ডি তো ঠিকই করে ফেললেন, রাতটা তিনি এখানেই কাটাবেন। নয়তো ফা অবশ্য বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু যাবার সময় কথা দিয়ে গেলেন সকালে আবার আসবেন। মিস্টার থিওডর আর নার্সরা সবাই রইলেন। ভ্যালডিমারকে আমরা ঠিক এই অবস্থাতেই রেখে বেরিয়ে এলাম। ভোর প্রায় তিনটে নাগাদ আবার রোগীর ঘরে ঢুকে দেখলাম রোগী ঠিক আগের অবস্থাতেই আছেন। ডাক্তার ফা চলে যাবার সময় তার যে অবস্থা ছিল এখন পর্যন্ত সে অবস্থার কোনো তারতম্য ঘটেনি। ঠিক একইভাবে শুয়ে আছেন তিনি। নাড়ির স্পন্দন প্রায় ধরাই যায় না, খুব ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এত ধীরে যে চোখে ধরা যায় না। নাকের কাছে একটা আরশি ধরলে সেটা ঝাপসা হয়ে যায়, এতেই শুধু বোঝা যায় রোগীর শ্বাস প্রশ্বাস এখনো চলছে। স্বাভাবিকভাবেই চোখ দুটো বোঝা সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা, দেহটা পাথরের মতো আড়ষ্ট। কিন্তু তবুও রোগীকে দেখে তার মধ্যে কোথাও মৃত্যুর কোনো লক্ষণই দেখা যায় না। ভ্যালডিমারের কাছে এসে আমরা হাতটা এমনভাবে তার ওপর চালালাম যাতে তার ডান হাতটা সেই প্রক্রিয়ার প্রভাবে নড়াচড়া করতে পারে। এই ধরনের সম্মোহন প্রক্রিয়ায় অন্তত ভ্যালডিমারের ওপরে আগে আমি ততটা সফল হতে পারিনি, আর ভাবিও নি যে এখন তা পারব। কিন্তু আশ্চর্যের বিষয়, দেখলাম তার ডান হাতটা দুর্বলভাবে হলেও বেশ নিখুঁতভাবেই আমার নির্দেশ মতো ওঠানামা করছে। বদ্ধপরিকর হয়ে এবার রোগীর সাথে কথা বলবার দুঃসাহস করে বসলাম। জিজ্ঞেস করলাম, মিস্টার ভ্যালডিমার, আপনি কি ঘুমিয়ে আছেন? কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু অনুভব করলাম তার ঠোঁট দুটো যেন একটু কেঁপে উঠল। এতে করে আরো প্রশ্ন করার উৎসাহ পেয়ে বসলো আমাকে। চোখের পাতাগুলো একটুখানি ফাঁক হলো, ভেতরের সাদা অংশটুকু দেখা গেল শুধু, শিথিলভাবে ঠোঁট দুটো একটু নড়ে উঠল। এই সময় ঠোঁটের ফাঁক দিয়ে চাপা ক্ষীণ স্বরে বেরিয়ে এলো কয়েকটি অস্পষ্ট শব্দ।
এখন আমি ঘুমিয়ে আছি, আমাকে জাগিও না, এমনি ভাবে মরতে দাও।
এই অদ্ভুত কথাগুলো আমরা সবাই শুনলাম। দেখলাম রোগী ঠিক আগের মতোই আড়ষ্ট হয়ে পড়ে আছেন, শুধু তার ডান হাতটি আগের মতোই আমার সম্মোহন শক্তির নির্দেশ মতো এদিক সেদিক নড়ছে। আবারও জিজ্ঞেস করলাম, মিস্টার ভ্যালডিমার? সঙ্গে সঙ্গে উত্তর এলো, কিন্তু এবার আরো অস্পষ্ট স্বর।
আর ব্যথা নেই, এখন আমি মরছি।
রোগীকে এখন আর কোন রকমই বিরক্ত করা উচিত হবে না। ডাক্তার ফা আসা পর্যন্ত আমি আর কিছুই করিনি। সূর্যোদয়ের কিছু আগে ডাক্তার ফা এসে হাজির হলেন। রোগী এখনো বেঁচে আছেন দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। নাড়ি দেখে নিয়ে তিনি রোগীর নাকের কাছে ছোট একটা আরশি ধরে তার নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করলেন। তারপর ভ্যালডিমারের সাথে আমাকে আবার কথা বলতে বললেন। আমি প্রশ্ন করলাম, মিস্টার ভ্যালডিমার, আপনি কি এখনো ঘুমুচ্ছেন? আগের মতোই কয়েক মিনিট পরে উত্তর দিল রোগী, কিন্তু কিছুই শোনা গেল না। মনে হলো মৃত্যু পথযাত্রী রোগী যেন আপ্রাণ চেষ্টা করে কথা বলার জন্য কিছুটা বল সঞ্চয় করছেন। আমার প্রশ্নের চারবারের বার প্রায় অস্পষ্ট স্বর শোনা গেল। ডাক্তারদের ইচ্ছে মতোই আমরা ঠিক করলাম রোগীকে আর কোন রকমই বিরক্ত করা হবে না। যতক্ষণ না তার মৃত্যু হয় ততক্ষণ তিনি এই সম্মোহিত আচ্ছন্ন ভাবের মধ্যেই থাকুন, তাতে আমাদের বিশ্বাস তিনি শান্তিতেই পড়তে পারবেন। আমরা সবাই একমত, রোগী আর কয়েক মুহূর্তের মধ্যেই মারা যাবেন। যাই হোক, শেষবারের মতো রোগীকে আর একটিবার প্রশ্ন করব ঠিক করলাম। আগের প্রশ্নের পুনরাবৃত্তি করলাম মাত্র। কথা বলতেই ভ্যালডিমারের আকৃতিতে স্পষ্ট একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। চোখ দুটো একটু নড়ে উঠে ধীরে ধীরে খুলে গেল, মনে দুটো উল্টে গেল, মনের তুতি অত্যন্ত ক্ষীণ ও নিষ্প্রভ, দুই চোয়ালের তোব্রানো দাগগুলো যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই পরিবর্তনটুকু খুবই আকস্মিক। উপরের ঠোঁটটা এক মুহূর্তের জন্য ফাঁক হয়ে উপরে একটু উঠে গেল, মৃদু একটা ছাকুনির শব্দ করে নিচের চোয়ালটা ঝুলে গিয়ে মুখটা হা হয়ে গেল। তার মধ্যে থেকে পরিষ্কারই দেখা যায় ফোলা কালো চিপসটা মুখে যেন এঁটে বসে গেছে। ঘরে যারা উপস্থিত ছিলেন তাদের কারোরই হাসপাতালে রোগীদের মরবার সময়কার ভয়ঙ্কর অবস্থা স্বচক্ষে দেখার কোন রকম অভিজ্ঞতারই অভাব ছিল না। কিন্তু তা সত্ত্বেও ভ্যালডিমারের এ সময়কার বিকট চেহারা দেখে প্রায় সবাই সব হয়ে রোগীর বিছানার কাছ থেকে দূরে সরে গেল। আমার মনে হচ্ছে এই পর্যায়ে আমার বিবৃতির এমন এক জায়গায় আমি এসেছি যেখানে অনেকেই এবার আমাকে বেশ অবিশ্বাস করতে শুরু করবেন, তবু আমি নেহাত সাদাসিধে ভাবেই ঘটনাটি বলে যাব। মিস্টার ভ্যালডিমারের দেহের মধ্যে আর ক্ষীণতম জীবনী শক্তিরও কোনো লক্ষণ দেখা গেল না। রোগী মারা গেছেন ধরে নিয়ে আমরা মৃতদেহটির ভার নার্সদের উপর ছেড়ে দেবো ঠিক করছি। হঠাৎ লক্ষ্য করলাম রোগীর জিভটা থরথর করে কাঁপছে। প্রায় এক মিনিট এইভাবে জিভটা থরথর করে কাঁপতে লাগলো। পরক্ষণে ঝুলে পড়া চোয়ালের মধ্য থেকে এমন এক ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো যে সে শব্দের বর্ণনা করতে যাওয়া উপকামী। যে শব্দটি উচ্চারিত হলো তাকে মোটামুটি তিনটি অংশে বা শব্দের সমষ্টি বলা যায়। অত্যন্ত কর্কশ, ভাঙা আর বাঁচখাই শব্দকটি একসঙ্গে এমনভাবে আমাদের কানে এসে পৌঁছলো যে মনে হলো এই ধরনের বিকট শব্দ, এই বিভৎস স্বরধ্বনি কোনো কালে কোনো মানুষের কানে এসে বাঁচেনি। বিভৎস শব্দের মধ্যে উচ্চারণ ভঙ্গির এমন এক বৈশিষ্ট্য ছিল একমাত্র অপার্থিব কোনো কিছুর সাথেই যে বৈশিষ্ট্যের তুলনা চলে। স্বরটা মনে হলো অনেক দূর থেকে বা মাটির নিচের কোনো গভীর গর্তের মধ্য থেকে কানে এসে পৌঁছল। এই শব্দ এবং স্বর এ দুয়ের মধ্যে পার্থক্যটা পাঠক নিশ্চয়ই ধরতে পেরেছেন আমার আগেকার কথা থেকে। শব্দটা স্পষ্ট, আশ্চর্য রকমের স্পষ্ট, একসঙ্গে জড়িয়ে কানে এসে বাজলে শিউরে উঠতে হয়। কিছুক্ষণ আগে আমি যে প্রশ্ন করেছি তার জবাবে ভ্যালডিমার ওই শব্দ করছেন। তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি এখনো ঘুমোচ্ছেন, এখন সে প্রশ্নের উত্তর এলো
না, আমি ঘুমিয়েছিলাম, এখন আমি মৃত।
এই কটিমাত্র কথায় যে কি সাংঘাতিক অব্যক্ত এক বিভীষিকায় সবাই শিউরে উঠতে বাধ্য হয়েছিল তা অস্বীকার করবার জো নেই। না শিউরে ওঠে উপায় ছিল না। থিওডোর তো ভয়ে অজ্ঞান হয়ে পড়িয়ে গেলেন। নার্সরা দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল, তাদের কোনোভাবেই আর ফিরিয়ে আনা গেল না। আমার নিজের অবস্থা যে কি তখন তা পাঠককে আর নাই বা বুঝিয়ে বললাম। প্রায় ঘন্টা খানেক ধরে নিঃশব্দে আমরা মিস্টার থিওডোরের জ্ঞান ফিরিয়ে আনবার চেষ্টা করতে লাগলাম। তার জ্ঞান ফিরে এলে আমরা আবার ভ্যালডিমারের অবস্থাটা আরেকবার পরীক্ষা করে দেখবার চেষ্টা করছিলাম। ভ্যালডিমারের অবস্থা ঠিক হুবু আগের মতোই রয়েছে, শুধু এইটুকুই তফাৎ যে এখন আর তার নাকের কাছে আরশি ধরলেও নিঃশ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ বোঝা যায় না। রোগীর হাত থেকে একটুখানি রক্ত বার করে দেখবার চেষ্টা করা হলো, কিন্তু সে চেষ্টা সফল হলো না। আরো উল্লেখযোগ্য, আগের মতো আমার সম্মোহন নির্দেশে রোগীর হাতটা আর ওঠানামা করছে না। এই বিষয়ে বৃথাই কয়েকবার চেষ্টা করা গেল, কিন্তু হাতটা একটুও নড়ল না। আমার প্রশ্নের সময় শুধু দেখা যায় মৃত দেহের কোনো বাহ্যিক পরিবর্তন না হলেও মৃতের মুখের মধ্যে জীবটা শুধু কাঁপতে থাকে। মৃতদেহের ওপর আমার সম্মোহন শক্তির এইটুকুই একমাত্র প্রতিক্রিয়া যা এখনো সক্রিয়। মনে হয় ভ্যালিমার যেন আমার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছেন, কিন্তু প্রয়োজনীয় ইচ্ছা শক্তির অভাবেই পেরে উঠছেন না। অন্য কেউ কোনো প্রশ্ন করলে মৃতদেহ বা তার জিভে কোনো তিকারই দেখা যায় না, এমনকি প্রশ্নকর্তাদের প্রত্যেককে এক একবার সম্মোহন প্রভাবের মধ্যে এনে তাদের দিয়ে প্রশ্ন করানো হলো, কিন্তু মৃতের সাড়া দেওয়ার কোনো লক্ষণ নেই। আমার মনে হয় ভ্যালিমারের বর্তমান অবস্থাটা পাঠককে বোঝানোর জন্য যা যা বলা দরকার তার সবই আমি বলতে পেরেছি। অন্য কয়েকজন নার্স জোগাড় করা হলো। 10টার সময় ডাক্তার দুজন ও মিস্টার থিওডরকে নিয়ে আমি বেরিয়ে এলাম। বিকেলবেলা আমরা সবাই আবার রোগীকে দেখতে গেলাম। তার অবস্থাটা দেখলাম মোটামুটি আগের মতোই। রোগীকে অতপর জাগানো সম্ভব কিনা বা আদৌ সেটা চুক্তিযুক্ত কিনা সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম, কিন্তু রোগীকে আর জাগিয়ে কোনো ফল হবে না। আমরা স্পষ্টই অনুভব করলাম সাধারণত মৃত্যু বলতে যা বোঝায় সেটা সম্মোহন শক্তির প্রভাবেই যেন স্থগিত হয়ে আছে। রোগীকে আর একবার জাগাতে পারলে লাভ হবে এইটুকু যে তিনি তাড়াতাড়ি মরে যাবেন। প্রায় 7 মাস পরের ঘটনা। এর মধ্যে প্রায় প্রত্যেক দিনই আমরা ভ্যালডিমারের ওখানে গিয়ে তাকে দেখে এসেছি। অনেক বন্ধু ও ডাক্তার সেখানে ভিড় করেছেন। সব সময়ই আমরা দেখেছি রোগী ঠিক আগের অবস্থাতেই আছেন, এতটুকু পরিবর্তন নেই। নার্সরা সবসময় রোগীর আশেপাশে আছে। গত শুক্রবার শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম রোগীকে শেষবারের মতো জাগানো হবে বা জাগাবার চেষ্টা করা হবে। বলা বাহুল্য আমাদের এই শেষ চেষ্টার ফলাফল দুর্ভাগ্যজনক প্রতিপন্ন হওয়ায় জনসাধারণের মধ্যে তা নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠল, যাকে একান্ত অযাচিত বলা ছাড়া উপায় নেই। মিস্টার ভ্যালডিমারকে সম্মোহন প্রভাব থেকে মুক্তি দেবার জন্যই আমরা তাকে জাগাবার চেষ্টা করলাম। প্রথমত পাস দিতে শুরু করা গেল, কিছুক্ষণ ধরে এতে কোনো ফল পাওয়া গেল না। পরক্ষণেই সম্মোহনের ক্রিয়া প্রথম প্রকাশ পেল। এতক্ষণ চোখ দুটোর শুধু সাদা অংশটুকুই দেখা যাচ্ছিল, এবার ধীরে ধীরে চোখের মণি দুটো নড়ে ওঠার ফলে চোখের পাতার মধ্যে থেকে হলদে রঙের বিশ্রী দুর্গন্ধযুক্ত একটা জলীয় জিনিস হরহর করে বেরিয়ে এলো। সবাই বললেন, আগের মতো আমার ইচ্ছে শক্তির জোরে রোগীর হাতটাকে নড়াবার চেষ্টা করা উচিত, কিন্তু এতে কোনো ফলই পাওয়া গেল না। ডাক্তার ফা চাইলেন রোগীকে কোনো প্রশ্ন করি। তার কথা মতো ভ্যালডিমারকে জিজ্ঞেস করলাম, মিস্টার ভ্যালডিমার, এখন আপনি কেমন বোধ করছেন? আপনার কিছু বলার আছে? সঙ্গে সঙ্গে গলার উপরকার সিক্ত বিড়ানোর দাগগুলো আবার জেগে উঠল। জিভটা থর থর করে কেঁপে উঠল, কিন্তু চোয়াল আর ঠোঁট দুটো এখনো তেমনি শক্ত। একটু পরে সেই ভয়ানক কণ্ঠস্বর আবার সবাইকে শিউরে দিল,
ঈশ্বরের দোহাই, শিগগির করে আমাকে ঘুম পাড়িয়ে দাও, নয়তো এক্ষুনি জাগিয়ে দাও। এক্ষুনি আমি বলছি, আমি এখন মৃত।
এক মুহূর্তের জন্য আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। প্রথমে চেষ্টা করলাম রোগীকে আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তার মধ্যে ইচ্ছে শক্তির আর কোনো লক্ষণই দেখতে না পেয়ে আবার রোগীকে ভালো করেই জাগিয়ে তুলবার চেষ্টা করলাম। মনে হলো আমার এই চেষ্টায় নিশ্চয়ই ফল পাওয়া যাবে। রোগীকে এখনই জাগিয়ে তোলা যাবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। মৃতকে এখনই জেগে উঠতে দেখা যাবে, ঘরের সবাই যেন মনে মনে প্রস্তুত ছিল এই দৃশ্য দেখবার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে যা ঘটল তার জন্য কোনো কালে কোনো মানুষই বোধহয় তৈরি ছিল না। খুব তাড়াতাড়ি পাস দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা অমানসিক শব্দ রোগীর জিভের ভেতর থেকে ফেটে বেরিয়ে এলো। ঠোঁটের ভেতর থেকে নয়, মৃত, মৃত। সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে কি তার চেয়েও কম সময়ের ভেতরে রোগীর সমগ্র দেহটা কুঁকড়ে ভেঙে দুমড়ে আমার হাতের তলাতেই পচে কোলে খসে পড়ল। আতঙ্কে স্তম্ভিত হয়ে সবাই দেখল বিছানার উপর পড়ে আছে উৎকট দুর্গন্ধযুক্ত গলিত মাংসপিণ্ডের একটা স্তূপ।
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই। ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা। ব্যবসায়ী বারেক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে। ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া। মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই *888 হ্যাশ ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক
ফ্রেশ মিউজিক সার্ভড হট রেডিও 40 অন দ্য স্পট।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.FM ভূত এফএম হরর ক্লাব চলছে, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। আমরা শুনছিলাম এডগার অ্যালান পোয়ের গল্প বেলজিমারের মৃত্যু, আবদুল্লাহ আবু সাইদের অনুবাদ করা। অনুবাদও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, অনুবাদের মানে অনুবাদটাও এক ধরনের সাহিত্যকর্মের আর একটা বড় জায়গা ছড়বে, তাই না? কারণ যিনি অনুবাদ করেন তিনি শুধুমাত্র হুবহু ট্রান্সলেশন করেন, ব্যাপারটা এরকম না, পুরো গল্পটার আবহটা আসলে তিনি অন্য ভাষায় রূপান্তর করেন, দ্যাটস ইট। এবং এটা করার জন্য অবশ্যই তার যথেষ্ট মানে যোগ্যতার প্রয়োজন, অনেক ক্রিয়েটিভিটির প্রয়োজন। যাই হোক, আমরা আরও আরও অনুবাদ গল্প শুনবো এবং আরও আরও অনুবাদ গল্প আমরা চাই আপনারা আমাদেরকে করে পাঠান। আপনারা যারা এই মুহূর্তে শুনছেন ভূত এফএম হরর ক্লাব, আপনারা নিজেদের সেই ক্লাবের অ্যাক্টিভিটিস হিসেবে কিন্তু আপনারা সেই অনুবাদগুলো কিনে কাজ করতে পারেন। যে কোনো একটা ক্লাব আপনারা কাজ করেন শুধুমাত্র ট্রান্সলেশন নিয়ে, আপনারা সেই ট্রান্সলেটেড স্টোরিগুলো আপনারা আমাদেরকে পাঠাতে পারেন, সেই হরর ক্লাব আপনাদেরকে আমরা নিয়ে আসবো এবং আপনাদের সেই পাঠানো স্টোরিগুলো আমাদের ভূত এফএম হরর ক্লাবের এপিসোডে বাঁচতে থাকবে। তো আমরা আজকে যে হরর ক্লাবটি আমাদের সাথে আছে, সেই হরর ক্লাবের সাথে আরো একবার পরিচিত হয়ে নিতে চাই, আরো একবার আপনারা নাম এবং কোথেকে এসেছেন জানাবেন।
আমি ডক্টর আশরাফুল হক পিস, আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছি, আমি মুগদা থেকে আসছি।
আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল, আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন স্টুডেন্ট এবং হচ্ছে আমি সাভার থেকে এসেছি।
আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত, আমি এসেছি যাত্রাবাড়ি থেকে।
ওকে, তো ইয়াসির আরাফাত, আপনি বলছিলেন যে আপনার জীবনে অনেক ভয়, আপনি অনেক ভয় পান, তো সেই ভয়ের অভিজ্ঞতা কথা আপনাকে জিজ্ঞেস করেছিলাম। তা আপনার কি মনে পড়ে যে ঠিক জীবনে প্রথম কবে ভয় পেয়েছেন, এরকম কোনো কিছু মনে পড়ে নাকি আসলে কবে থেকে যে ভয় পাওয়া শুরু করেছেন সেটা মনে নেই, শেষ ভয়টার কথা শুধু মনে আছে?
হ্যাঁ, সেটা হতে পারে, বাট যেটা মনে দাগ কেটেছে বা সবচেয়ে ভয় পেয়েছি তা হচ্ছে 2009 সালে।
আচ্ছা, সেই স্টোরিটাই আমরা শুনবো।
আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, তো লক্ষ্মীপুরে আমার ফ্রেন্ডরা কয়েকজন আছে মিশন, আমার ওর বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা লক্ষ্মীপুরে আমরা যাই দালাল বাজারতে। তো যাই হোক, বিয়ের অনুষ্ঠানে যা হয় তাই হলো, মজা মস্তি। দেন রাতের বেলা মানে দেখতে দেখতে সময়টা পার হয়ে প্রায় রাত 2:30 বেজে যায়। তো যাই হোক, থাকা সংকলন কারণে আমরা তার ফুফুর বাসায় যাই পাশের গ্রামেই, ডিস্টেন্স হবে হেঁটে গেলে আধা ঘন্টা। তো সেখানে যাওয়ার পথে সবাই একটু মজা করলো যে রাতের বেলা আমরা একটা ডাব চুরি করবো, যেটা হয় গ্রামগঞ্জে গেলে সেরকম। তো আমরা ডাব চুরি করবো শ্মশান ঘাট দিয়ে যাবো।
আচ্ছা,
তো শ্মশান ঘাট দিয়ে যাবো, ওকে ফাইন ঠিক আছে যাই, যেহেতু ফুফুর বাসায় থাকবো আমরা রাতে। তো যাওয়ার পরে আমরা শ্মশান ঘাটে যখন যাই একটু ভীতুকর অবস্থা তৈরি হয়, ভীতুকর অবস্থা, সবার একটু ভয় লাগে, ঢাকা থেকে গেছি বন্ধুরা আমরা যারা আছি। ঠিক মর্ডে ওইখানে যাওয়ার পর আমাদের আস্তে আস্তে একটা সাউন্ড আসতে থাকে, অল্প অল্প একটা শব্দ, যে শব্দটা আমরা মনে করছিলাম যে একটা বিড়াল ডাকতেছে। কিছু দূর যাওয়ার পর আমাদের ওই শব্দটা আরো তাড়া করতেছে লাউড ভয়েসে।
ওকে, মানে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং পেছন থেকে কোনো একটা শব্দ আসছে,
রাইট,
এবং আস্তে আস্তে সেই শব্দটা আরো বেড়ে চলেছে, কোনো
বিড়াল ডাকছে এরকম একটা বিষয়।
ওকে,
আচ্ছা, তো আমার ফ্রেন্ড মিশন ও আমাকে ক্লোজলি বলছে, আরে কিছু না, তুই ভয় পাইতেছিস কেন? আমি তো ভয় মানে পাচ্ছি, রাতের অন্ধকারে মেঘ পড়ে, কোনো আলো নাই, কিছু নাই, মানে পূর্ণিমা আলোর থাকার পরেও গাছগাছের কারণে এখানে এতটা আলো দেখা যাচ্ছে না,
ছায়ার কারণে একটু অন্ধকার দেবে, মানে তার মানে জঙ্গলের মতো চারপাশে অনেক গাছ।
হ্যাঁ,
ওকে,
তো
খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ আসলে।
হ্যাঁ, এটা আসলে মানে বলে তো বোঝানো যাবে না, অবস্থাতে বুঝেছিলাম যে, তো বলছে কোনো ভয় কিছু নাই চল, এটা এমনি শব্দ হয় রাতের বেলা 2:30-3 বাজে এরকম হবেই, এটা কোনো বিষয় না চল। তো চলতে চলতে পথে এবার আওয়াজটা একটু আরো জোরে আসা শুরু করে এবং এটা ভয়েসটাও চেঞ্জ হয়ে যায়। মনে হচ্ছিল যখন সামনে যাচ্ছি যে কেউ বোধ হয় কান্না করতেছে, গুনগুন করে কান্না করতেছে। তো এবার সবাই ভয় পেয়ে যায় আলটিমেটলি, যে আসলে এটা হচ্ছেটা কি, আমাদের সাথে কি হচ্ছে, যে ভয়েসও চেঞ্জ হচ্ছে, আওয়াজও বাড়ছে, যত সামনে যাচ্ছি মনে হয় কিছুই শেষ হচ্ছে না।
আচ্ছা,
তখন সবাই আমরা একটু ভয় অবস্থায় আরো সামনে দ্রুত হাঁটা শুরু করে দিই জোরে, যে পার হতে হবে। এবার একটা নারীর কণ্ঠে খুব কষ্টের মানে একটা কান্নার আওয়াজ, যে সে মানে কান্না করতেছে জোরে জোরে, তার কান্নার একটা শব্দ চলে আসে। তখন আমরা আসলে কেউ আর টিকতে মানে আমরা আসলে স্বাভাবিকভাবে থাকতে পারিনি ওই পরিস্থিতিতে। প্রত্যেকে মানে ভয়ে, মানে ওই মুহূর্তটা আমি বুঝাতে পারছি না আপনাদেরকে।
মানে একটা নারীর কণ্ঠে খুব করুণ একটা কান্নার সুর খুব তীব্রভাবে আপনাদের কানে ভেসে আসছে। অন্ধকার রাতে আপনারা হেঁটে চলেছেন মাঠের রাস্তা, মানে গ্রামের রাস্তা দিয়ে।
গ্রামের রাস্তা,
ওকে। হ্যাঁ,
যাওয়ার পরে আমরা সামনে গিয়ে একটা মোবাইলে টর্চলাইট থাকে না?
হ্যাঁ
হ্যাঁ। তো মোবাইলে একটা টর্চলাইট মেরে দেখি আমরা একটা কবরস্থানের পাশ দিয়ে আসি। আমরা কেউ কিন্তু প্রথমে বুঝতে পারি না যে আমরা কোথা দিয়ে হাঁটতাছি।
আচ্ছা,
আমরা কবরস্থানের পাশ দিয়ে আসতেছি এবং ওইখানে আমরা কিছুক্ষণ থেমে যাই। মানে আমাদের খুব ক্লান্ত লাগতেছিল, প্লাস আওয়াজটা ওখান থেকে একদম মনে হচ্ছে এবার কাছেই আমরা চলে আসছি, ওই কান্নার আওয়াজটার কাছে আমরা চলে আসছি। তো এরকম পর্যায়ে হঠাৎ করে মানে চারটা কুকুর আসে। হ্যাঁ, চারটা কুকুর সামনে এসে দাঁড়ার পর আমরা ওই কুকুরের কোনো ছায়া আসলে দেখতে পারিনি। যে কুকুর দাঁড়ায় তো একটা ছায়া, তো মানুষ দাঁড়ায় তো আলোতে একটা ছায়া থাকে, দেখা যায়।
পূর্ণিমার রাতে এবং সেই জায়গায় পূর্ণিমার চাঁদের আলো পড়ছে, কিন্তু কুকুরগুলো কোনো ছায়া আপনারা দেখতে পাচ্ছেন না?
না। তো আমি তো মনে হয় ওখানে কান্না অবস্থায় চলে যাই, মানে একেবারে কান্নাকাটি করে ফেলি ভয়ে, যে মনে হয় আজকে শেষ, কি হচ্ছে, রাতের বেলায় কেউ নেই আশেপাশে, কোনো বাড়িঘর নেই। সে পর্যায়ে আমরা এক পর্যায়ে মানে খুব আরো জোরে হাঁটার চেষ্টা করি। যাই হোক, এরকম করতে করতে ঠিক মানে আবার শব্দটা আমাদেরকে ধরা শুরু করে। আমরা একবার ক্লিয়ার হয়ে যাই যে আর কোনো শব্দই শুনলাম না।
আচ্ছা,
কিছুক্ষণ পরে আবার হাঁটার মধ্যে আবার শব্দটা শুরু হয় আমাদের পিছনে।
ওকে,
হতে আবার দেখি কি আমরা ঠিক ওই একই জায়গায় চলে আসছি। প্রায় এক দেড় ঘন্টা হাঁটার পর ঠিক একই জায়গায় চলে আসছি, কবরস্থানে
আবার আপনারা
আবার চলে আসছি। কিভাবে আসছি মানে কেমন করে তা আমরা কেউই জানি না, কিন্তু আমরা আবার ওখানে চলে আসছি। তো স্বাভাবিক যা হয় ভয়টা আরো বেশি করে ধরে। এক পর্যায়ে ওর মিশনের কাজিন আছে, মানে ও মানে কিছু মানে চূড়া বা কিছু করে টোরে ফুটু দিয়ে আমরা সবাই ওকে ধরে রাখি, ও একটু হাফেজ। এভাবে করে আমরা পার হয়ে যাই কোনোভাবে।
মানে তখন আর কি আস্তে আস্তে শব্দটাও হারিয়ে যায়।
তখন আস্তে আস্তে ভোর হয়ে যায়, আজান হয়ে যায়। প্রায় আমরা 3.5 ঘন্টা আমরা এভাবে হাঁটতে থাকি।
খুবই ভয়ঙ্কর আসলে অভিজ্ঞতাটা। এবং মাঝে মাঝে যে কথাগুলো বলি, যে হয়তো জীবনের ঘটনা হোক কিংবা যাই হোক না কেন, সেই ঘটনার বর্ণনাগুলো কখনো কখনো আমাদের সেই ভয়ের সৃষ্টি করে। চারটা কুকুর বা চারটা কুকুরের ছায়া থাকাটা না থাকাটা খুবই অবৈজ্ঞানিক একটা ব্যাপার অবশ্যই। তবে মানুষের যখন মস্তিষ্ক খুব উত্তেজিত অবস্থায় থাকে কিংবা খুব ভয়ঙ্কর কোনো একটা জায়গা থাকে, হয়তো অনেক ক্ষেত্রে অনেক লজিক কাজ করে না, অনেক কিছুই কাজ করে না। তো আমরা জানি না আসলে বিভিন্ন ধরনের কথা বা ব্যাখ্যার জায়গা থাকে, তবে তার থেকে বড় কথা যে ঘটনার যে পরিক্রমা, সেই পরিক্রমাটা আমাদের মনের মধ্যে কিছুটা হলেও হয়তো ভয় সৃষ্টি করতে পারে। সেই কারণে আজকে এই হরর ক্লাবের এই সদস্যের এই স্টোরিটা আমরা এই মাত্র শুনলাম। এরকম আরও কিছু স্টোরি আমরা শুনবো, আরও কিছু গল্প শুনবো, সেগুলো শুনবো আমরা আমাদের সাথে আজকে হরর ক্লাবের যে আরও দুজন আছেন তাদের কাছ থেকে। তবে তাদের কাছে যাবার আগে আমরা এই মুহূর্তে একটু জাপানের বিরতিতে চলে যাচ্ছি। রাত অনেক হয়ে গিয়েছে এবং আমার হরর ক্লাবের মেম্বাররাও ঘুম চোখ মনে হচ্ছে, তাদেরকে চা খাইয়ে একটু চাঙ্গা করে নিয়ে আসি। ততক্ষণ আপনার সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, এইচএফএম অ্যান্ড্রু ফুর্তি।
হারিয়ে যাও উধাও কোথাও, রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে, যা পূর্তি করে ডু 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 ফোর্টি এই দিনের এফএম ডু 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 ফোর্টি এই la 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 la
শুনছেন আজকের বিশেষ সংবাদ। সারা দেশ জুড়ে চলছে এক অদ্ভুত ব্যাপার, মোবাইলের স্ক্রিনে তাকিয়েই মুহূর্তেই সব ভুলে যাচ্ছেন সবাই। ইউটিউবে রান্নার রেসিপি দেখতে দেখতে দুপুরে রান্না বসাতেই ভুলে গেছেন রাশিদা আপা। ব্যবসায়ী বারিক মিয়া লুডো স্টারে ছক্কা মেরে ভুল করে ঢুকে গেলেন ভুল বাড়িতে। ফেসবুকিং করতে করতে ফেস ওয়াশটা করতেই ভুলে গেল ফারিয়া। মোবাইল স্ক্রিন দেখে এই ভুলে যাওয়া ব্যাপারটা দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো দেশে।
বাংলালিংক আমার অফারে ইন্টারনেট ডিসকাউন্টের খুশির জোয়ারে ভুলে তো সবাই যাবেই, কারণ সবাই স্টার ট্রিপল এইট হ্যাশ ডায়াল করে এক নম্বর অপশন থেকে পাচ্ছেন 80% পর্যন্ত ইন্টারনেট ডিসকাউন্ট, সাথে পছন্দের টক টাইম আর বান্ডেল অফার তো থাকছেই। বাংলালিংক।
একটা ইমেল পাঠিয়েছেন, অবশ্যই আপনার ইমেলটা আমাদের কাছে পৌঁছেছে যদি আপনি সঠিক ঠিকানায় পাঠিয়ে থাকেন এবং যদি আপনার স্টোরিটা সিলেক্টেড হয়ে থাকে, তবে অবশ্যই আপনি শুনবেন ভূত এফএম হরর ক্লাবের কোনো না কোনো এপিসোডে। আপনি নিশ্চয়ই শুধুমাত্র একটি এপিসোড শুনবেন না, যেহেতু আপনি রেগুলার আশা করবো আমাদের ভূত এফএম হরর ক্লাবে যারা পাঠান যেসব হরর ক্লাব আমাদেরকে স্টোরি পাঠান বা যারা পাঠান তারা রেগুলারই আমাদের শোনেন, কাজেই আমরা স্টোরি যখন অনেক থাকে স্বাভাবিকভাবেই আমরা সবগুলো এক এপিসোডে অবশ্যই বা পুরো সপ্তাহেটা এক এপিসোডে আমরা কখনোই বাজাতে পারি না, তো সিকুয়েন্সিয়ালি সেই স্টোরিগুলো চলে আসে। তো আপনার অপেক্ষার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন সজীব আহমেদ জামালপুর থেকে, সাথে আছেন এবং জানিয়েছেন থাকছেন শেষ পর্যন্ত মোহনা মঞ্জুর আছেন, লিখেছেন আমি নাফিস শুনছি সিলেট থেকে, অনেকদিন পর শুনছেন সজীব আবদার, কেন অনেকদিন পর কেন মোহনা মঞ্জুর? তবে সাত দিন পর হচ্ছে আজকে ভূত এফএম হরর ক্লাব, স্বাভাবিকভাবে প্রতি সপ্তাহে যেহেতু একদিন। ওকে মোহনা মঞ্জুর আছেন আমাদের সাথে, তার কথা বললাম আফ্রিদি তুহিন ওয়াও স্টোরি জানিয়েছেন, সজীব আহমেদ লিখেছেন খুব ভালো লাগছে, আরও আছেন অধরা নিধি লিখেছেন অ্যাড মি প্লিজ কীভাবে অ্যাড করবো বলুন, শোয়াইদ হাসান চৌধুরী লিখেছেন আই লাভ ভূত এফএম আর হরর ক্লাব কি ভালোবাসেন না, আরও আছেন কারা আছেন আরও 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 আছেন মাহিয়ান মিতুল লিখছেন যে শুনতে পাচ্ছি না কেন মিরপুর থেকে আপনি রেফুর্তির যে অ্যাপটি রয়েছেন আমি জানি না আপনি শুনছেন কি না, তবে যারা যদি শুনতে সমস্যা হয় সেক্ষেত্রে যেটা বিকল্প ওয়েটা হচ্ছে আপনি অ্যাপ দিয়ে শুনতে পারেন, এবং অ্যাপ দিয়ে আমি বলেছি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন যদি ইন্টারনেট কানেকশনটা থাকে, অ্যাপটা আপনি ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে, রেডিও ফুর্তি লিখে সার্চ দিবেন, রেডিও ফুর্তির অ্যাপটি ডাউনলোড করে আপনি যে কোনো জায়গা থেকে ইন্টারনেট কানেকশন থাকলে অবশ্যই শুনতে পারবেন রেডিও ফুর্তির সকল অনুষ্ঠান। শরীফ মোহাম্মদ মিনহাজুল আছেন আমাদের সাথে, লিখেছেন ব্রো চালিয়ে যান আমাদের সাথে আছি অনেক ভালো লাগছে, ওকে ব্রো। আনিহা সিমরান আছেন আমাদের সাথে, খুব ভালো লাগছে আশা করি আরও ভালো হবে, আই লাভ ভূত এফএম হরর ক্লাব অ্যান্ড ভূত এফএম। এবং হৃদয় কিশোরগঞ্জ থেকে রেশাদ খান, অনুপ আছেন আমাদের সাথে, মাহফুজ শুভ আছেন আমাদের সাথে, নাসিমা এসা আছেন লিখেছেন আর কৃষ্ণ ভাই কেমন আছেন, নোয়াখালী থেকে শুনছি লাভ ভূত এফএম, আমি অলওয়েজ ভূত এফএম শুনি আপনার কমেন্টের সময় আগেও পড়েছি, অনেক কমেন্ট একাধিকবার পড়া হয়ে যায় কারণ একই মানুষ দেখা যায় একাধিকবার কমেন্ট করেন। যাও জিয়ারুল ইসলাম আছেন আমাদের সাথে, ইন্ডিয়া থেকে অ্যাপ দিয়ে শুনছেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান, আমার বন্ধুদের ভালোবাসা, অনেক 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 ইমোটিকন, অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। তো আজকে যে হরর ক্লাবটা আমাদের সাথে আছে, হরর ক্লাবের দুজন চিকিৎসক আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের চিকিৎসা জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা এবং সেই স্টোরিগুলো আমাদের সাথে নিয়ে এসছেন। তো আবার ওয়েলকাম করছি আমাদের আজকের হরর ক্লাবটিকে, এবং একটু আগে আমরা আমাদের এই হরর ক্লাবের একটা স্টোরি শুনলাম আরাফাত, তিনি শেয়ার করেছেন। তো ডক্টর প্রিন্স এবং ডক্টর উজ্জ্বল, আমি যেটা জানি যে আপনাদের জীবনের আপনাদের মেডিকেল কলেজের আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা অনেকটা যেটা দেখি যে সিকুয়াল মুভি হয়, আজকে এই হরর ক্লাবের স্টোরিগুলো এরকম কিছুটা সিকুয়াল আছে তাই না, মানে একটার সাথে লিঙ্ক একটা ঘটনা। তো আজকে আমরা এরকম পুরো স্টোরিটা আজকে শুনতে পারবো না, আমরা যেটা এই যে একের পর এক যে শিকলের মতো যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই শিকলের শুরুটা বোধ হয় আজকে আমরা শুনে ফেলতে পারবো। তো কথা হচ্ছিল যে আপনাদের যে একদম শুরুতে যে ডিসেকশন রুম তাই না, সেই ডিসেকশন রুম নিয়ে যে ভীতিকর যে অভিজ্ঞতাগুলো মানুষের কাছে অনেক ঘটনা প্রচলিত বা কথা প্রচলিত অনেক চিন্তা ভাবনা সেখান থেকে শুরু হয়েছিল। তো শেয়ার করেছিলেন ডাক্তার উজ্জ্বল, শেয়ার করেছিলেন তার একটা এক্সপিরিয়েন্স। তো আমরা যে সিকুয়েন্সিয়াল ঘটনাগুলো শুনবো তার প্রথম সিকুয়েন্সটা বোধহয় এখন শুনবো তাই না, শুনি।
আচ্ছা প্রথমে আমি আমার ডিসেকশন রুমটার একটা বর্ণনা দিয়ে নিই। ডিসেকশন রুম যাওয়ার আগে যেটা হয় যে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টের যেখানে ডিসেকশন রুমটা আছে ওখানে যেতে হলে একটা করিডোরে যেতে হয়।
আচ্ছা
করিডোরের ডান পাশে হচ্ছে আমাদের ক্লাসরুমটা যেখানে আমরা 180 জন ছাত্র পাঁচটা ব্যাচে করে ওখানে বসতে পারি। ডিসেকশন রুমটা হচ্ছে এত বড়, সেখানে দুইটা তিনটা চারটা মানে আমাদের ওই সময় দুইটা ক্যাডেভার ছিল আর কি, অর্থাৎ আমি আগে যেটা বলেছি যে মৃতদেহটা যেটা আমরা হচ্ছে যে পড়াশোনার জন্য ব্যবহার করে থাকি তাকে আমরা ক্যাডেভার বলি। আর ওই রুমটার বাঁ পাশে হচ্ছে যে আমাদের একটা রুম ছিল সেখানে হচ্ছে ভিসেরা অর্থাৎ বিভিন্ন মানব অঙ্গ রাখা হয়, আর সামনের রুমটা ছিল সেখানে হচ্ছে ক্যাডেভার গুলোকে জমা করে রাখা হয়।
ওকে একটা জিনিস জাস্ট যে এই যে বর্ণনাগুলো সাথে চোখ বন্ধ করে কিন্তু আমি আসলে দেখে ফেলছি বিষয়গুলোকে, যারা শুনছেন তারা কি দেখছেন? ওকে
আচ্ছা, আর ওই রুমটা হচ্ছে যে একটা স্প্রিং লক দিয়ে দরজা দিয়ে লাগানো আর কি, মানে এটা সবসময় বন্ধই থাকে, মানে বিষয়টা হচ্ছে যে এই দরজা বন্ধ হয়ে গেলে ভিতরে কে কি কথা বলছে এটা শোনা যায় না, কিন্তু বাইরে থেকে একটা সবাই যদি একসাথে ক্লাস না হলে কথা বলে সেখানে যে গোমর যে একটা শব্দ হয়
সেটা সেই শব্দটা বাইরে আসে আর কি। আর আমাদের ডিসেকশন রুমের আমার আমি ছিলাম ই ব্যাচের, তো আমার ওইখানে ওই কর্নারে মানে বিশাল বড় রুম, একটা কর্নারে একটা টাঙ্কি ছিল। তো ওই টাঙ্কিতে আসলে কি ছিল আমরা কখনো জানতাম না। তো একদিন উঠে দেখলাম যে ওইখানে হচ্ছে ফরমালিনের ভেতর অনেক মানে বডি পার্ট জমিয়ে রাখা, অর্থাৎ হাত পা মানে ফুল বডি না আর কি, অর্থাৎ শুধু হয় হাত নয় পা, মানে যে কোনো একটা এক্সট্রিমিটি বা একটা পার্ট হচ্ছে যে ওখানে চুবিয়ে রাখা আর কি।
অনেকটা দেখা যায় যে অ্যাকোরিয়ামের মধ্যে যেরকম মাছ রেখে দেওয়া হয়,
আমাদের সেশন শুরু হয় মেডিকেলে 2011 সালে জুলাইতে হচ্ছে আমাদের প্রথম পেশাগত পরীক্ষা, আমরা যেটাকে প্রফ পরীক্ষা বলি সেটা চলে আসে। তো পরীক্ষার সময় হচ্ছে যে তখন রমজান মাসের দিকে চলে আসে, হ্যাঁ রমজান চলে আর কি, আস্তে আস্তে সব ব্যাচটা চলে যাচ্ছে, এরকম একটা জিনিস আমাদের পরীক্ষা চলছে আর কি। তখন
মানে ছুটি হয়ে যায়
রোজার ছুটি যেটা হয় আর কি। তো আমাদের ওখানে হচ্ছে যে সামনে হচ্ছে একটা ডেস্ক থাকে, সাত থাকে, ওখানে আশেপাশে হচ্ছে যে বেঞ্চ থাকে আমাদের, হচ্ছে যে আমরা ওখানে যে ক্লাস করি। তো যেটা হচ্ছে যে আমি একদিন ক্লাস করার পরীক্ষার আগে দিয়ে ক্লাস করার জন্য হচ্ছে যে আগে আগে গিয়েছে, যেন হচ্ছে যে সামনে বসা যায়, কারণ পেছনে বসলে আসলে ওভাবে সামনে বসলে খুব ভালো হয় আর কি, স্যারের তো ওটা হচ্ছে সকালবেলায় আমি গেছি 10টা কি 11টার দিকে হবে। তো আমাদের ক্লাসটা ছিল 12টার থেকে আর কি। তো আমি ওখানে গেলাম আমাদের ক্লাসে অ্যাজ ইউজুয়াল। যাওয়ার পরে হচ্ছে যে আমি দরজাটা খুললাম, খুলে ভেতরে ঢুকলাম, এবং যেটা হলো যে দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল, স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেল। রুমটা কিন্তু তখন একটা মানে অন্ধকার ছিল, যদিও দিন তারপরও পুরোপুরি অন্ধকার হয়েছিল। তো যাই হোক, আমি ব্যাগটা রেখে জায়গা দখল করার জন্য আর কি যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি প্রথমে আসলে খেয়াল করিনি, একটু সময় খেয়াল করলাম। আমি আপনাকে এটাকে বললাম না যে একটা গোমোট শব্দ হয় যে ক্লাসের ভেতরে ছেলেপেলেরা কথা বলে বাইরে যেরকম শব্দ ওটা হয়, গোমোট একটা শব্দ, ওই রকম একটা গোমোট শব্দ আমি শুনতে পাচ্ছি।
তো আমার পুরো রুমে কেউ নেই,
না রুমে কেউ নেই। আমি প্রথমে ভাবছি যে হয়তো যেটা হবে যে অন্য কোনো ক্লাস থেকে হচ্ছে, উপর থেকে হচ্ছে, বা আশেপাশে তো অনেক ক্লাস চলতে পারে। আমি ব্যাগটা রাখলাম, মানে আমার ওই পর্যন্ত গেলাম, ওই কোনা পর্যন্ত গেলাম ওই, কিন্তু আমি দেখলাম যে আমার যে ট্যাঙ্কিটা যেখানে রাখা, যে ট্যাঙ্কিটা রাখা যেখানে হচ্ছে যে বডি পার্ট গুলো চুবনো রাখা আছে, ফুল বডি না বাট পার্ট পার্ট করা, ওখান থেকে হচ্ছে যে সেই গুমোর শব্দটা আসছে। আমি খুব ভালো করে খেয়াল করলাম যে আমার উপরে হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ওইখান থেকে এখানে এরকম শব্দ আসার কথা না, আর ওর পাশে কোনো ক্লাসরুম নাই, ওর পাশে পেছনে হচ্ছে যে ওই যে ওই ক্যাডেভার রাখার জায়গাটা। তো আমি ডেফিনেটলি শিওর হলাম যে শব্দটা আসলে বাড়তেছে, এবং শব্দটা হচ্ছে যে এখান থেকে আসছে, আমার ক্লাসরুম থেকেই হচ্ছে। এবং ওখানে কিন্তু ক্যাডেভার দুটা ছিল, সবসময় ক্যাডেভার ঢেকে রাখা হয় একটা পলিথিন দিয়ে, ক্যাডেভারগুলো তখন ঢেকে রাখা ছিল না, ওপেন ছিল যে কোনো কারণেই হোক। তো মুহূর্তের মধ্যে আমার যেটা হলো যে আমার আমি মানে মনে হচ্ছিল আমার বুকটাকে চেপে ধরে আছে, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আমার ওজনটা আপনার কাঁধে যদি 15-20 কেজি একটা ওজন ভার দিয়ে দেওয়া হয়, সেরকম যেরকম একটা মানে শরীরের ওজন বেড়ে যাবে আমার কাছে, ওরকম মনে হচ্ছিলো। এবং আমার কাছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি প্রচণ্ড পরিমাণ মাত্রায় ভয় পেয়ে গেলাম। এখন আমি খুব তাড়াতাড়ি রুমটা মানে
বের হয়ে গেলাম,
বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম। এবং যেটা হলো যে আমি যখন বের হয়ে গেলাম, আমার মধ্যে যে একটা চাপা ভাব, একটা সাফোকেশন ছিল, একটা যে মানে ওজন ছিল, মানে হচ্ছে আমার সাথে সাথে আমার ওয়েটটা রিলিফ হয়ে গেল, এক্সট্রা ওয়েটটা রিলিফ হয়ে গেল, এবং আমার ওই নিঃশ্বাসটা আবার স্বাভাবিক হয়ে গেল।
আর রুম থেকে যখন বের হয়ে,
হ্যাঁ আমি রুম থেকে যখন বের হয়ে গেলাম।
আচ্ছা, তো এইটাই কি মানে আপনারা যে যে ট্যাঙ্কিটার কথা যেটা বললেন, এটা কি কোনো ড্রেনের মতো, অর্থাৎ এটা কি নিচে কি খোলা?
না না না, এটা এরকম না আর কি, হ্যাঁ বদ্ধ আর কি, নরমাল হচ্ছে ছাদে যেরকম ট্যাঙ্কি থাকে না, ওই রকমই আর কি, টাইলস দিয়ে হচ্ছে ঘেরা আর কি।
আচ্ছা, তো এইটাই হচ্ছে আপনাদের
মানে শব্দটা হচ্ছে যে আমি বের হওয়ার আগ পর্যন্ত পেয়েছি, এবং বের হওয়ার পর কিন্তু আর কোনো শব্দ পাইনি, বা আমি আবারও চেষ্টা করেছি শোনা যে অন্য কোনো ক্লাসে অন্য কোনো কেউ কি আছে কিনা।
আচ্ছা,
দেখলাম
যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে ডিসেকশন রুমটা এইটার একটু কত গজ হবে, 5 গজ পাশেই আমাদের একটা অটোপসি রুম বলে,
ময়নাতদন্ত
যেটাকে আমরা লাশ কাটা ঘর বলি,
জীবন্ত লাশ যেগুলো হয়তো
জীবন্ত বলতে আর কি একদম
মানে যে আজকে মারা গেছে বা রিসেন্ট দুই দিনের মধ্যে মারা গেছে, মানে যে ক্যাডেভার গুলো আমরা ইউজ করে থাকি দেখা যায় হয়তো দুই তিন বছরের পুরনো ক্যাডেভার,
সেগুলো
ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা থাকে, বাট ওগুলো দেখা যায় যে একদম জীবন্ত লাশই বলা চলে, তো ওই লাশগুলো ওই পাশেই কাটা হয়।
একটা কথা জাস্ট বলে রাখতে চাই, যারা এই মুহূর্তে শুনছেন কিংবা যারা স্কুল কলেজে পড়েন হয়তো ভবিষ্যতে মেডিকেলে পড়তে চান, তারা অবশ্যই ঘাবড়ে যাবেন না যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, কারণ এই যারা আমাদের সাথে আজকে এসছেন তারাই অভিজ্ঞতাগুলো সাথে নিয়ে তারা পড়াশোনা শেষ করেছেন এবং এই অভিজ্ঞতাগুলো তাদের পড়াশোনায় কোনো বাধা হতে পারেনি, শুধুমাত্রই সে স্টোরি আকারে আপনাদেরকে হরর এন্টারটেইনমেন্ট প্রদান করার জন্যই এই স্টোরিগুলো আজকে চলে এসছে। মনে করে নিন আমরা কোনো শ্রুতি মুভি, মানে আমরা শুনতে শুনতে কোনো মুভি দেখছি, তাই না? সেই মুভির ফার্স্ট পার্টটুকু আমরা আসলে এইমাত্র দেখলাম বা শুনলাম। ওকে,
আসলে এটা সাময়িক ভয়ের ব্যাপার মাত্র, মানে সারা জীবনের যে একটা ইম্প্যাক্ট পড়বে
এরকম কিছুই না। তবে আশা করি যে আপনাদের এই স্টোরিগুলো এই মুহূর্তে যারা শুনছেন তাদের বোধহয় ভালোই ভয়ের উদ্রেক করছে, তাই কিনা? যদি করে না থাকে তাও জানান, আর যদি করে তাও জানা আমাদেরকে facebook.com/ফেসবুক ফ্যান পেজে আপনি ভূতের সম্ভাবনার পোস্টে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। তো যে কথাটা বলছিলেন আর কি, যে আপনি সেই রুম থেকে বেরিয়ে আসলেন, তো তারপর কি সেটা আবার দেখার কোনো চেষ্টা করেছিলেন কিনা?
আমি আবার ক্লাসে এসেছি, কিন্তু তখন আসলে আমার ওরকম কিছুই হয়নি, স্বাভাবিক 8-10 দিনের মতোই আর কি হচ্ছিল আর কি।
তারপর আপনারা
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার হচ্ছে যে ভয়টা ছিল ওটা তো আমি কারোর সাথে শেয়ার করি নাই, বাট আমার মধ্যে ওটা কাজটা করছিল আর কি। তো যেটা হচ্ছে তখন আমাদের প্রফ চলতেছে, তো আমি হচ্ছে আমার রুমমেট উজ্জ্বল আমরা দুজনেই তখন লাইব্রেরিতে পড়তে আসছিলাম, তো আমরা প্রায় হচ্ছে পড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে যে বিকেলে একটু হাঁটি, হয়তো একটু ছাদে গেলাম বা নিচে গেলাম, তো তখন হচ্ছে যে আমি ওকে বলতেছিলাম যে চলো আমরা ওদিকে যাই, অর্থাৎ আমাদের মানে ওই ডিসেকশন রুমের ওদিকটা। এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে অটোপসি রুম অর্থাৎ ময়নাতদন্তের যে রুমটা এবং যে অ্যানাটমি রুমটা একটু আগে যেটা বললো উজ্জ্বল যে পাশাপাশি, তো ওটা যে করিডোরটা আছে নিচতলায় ওটা কিন্তু দুইটার পরই মানে তালা দিয়ে রাখা হয়, তো আমাদের যদি ওখানে যেতে হয় তাহলে আমাদের দোতলায় মানে দোতলা দিয়ে হচ্ছে যেতে হবে, অর্থাৎ আমাদের লাইব্রেরিটাও হচ্ছে দোতলায়, আমরা গেলে হচ্ছে যে ওদিক থেকে ঘুরে যেতে হবে। তো যাই হোক, তখন সময়টা ছিল মাগরিবের নামাজের আগে আগে, সন্ধ্যা হওয়ার আগে, তখনও মাগরিবের নামাজ দেয়নি, তো আমি ওকে বলতেছি যে চল আমরা ওখানে ঘুরে আসি বা ওইদিকে যাই হেঁটে আসি, তো তখন হচ্ছে যে ও বলতেছে যে
তখন আমরা যখন যাই মানে আগাচ্ছি সামনের দিকে, তো তখন আমাদের গতিবিধিটা খেয়াল করলো আমাদের ওইখানে যে ডিসেকশন রুমগুলোতে যারা ওই বোনসগুলো তৈরি করে লাশগুলো থেকে এবং ওই যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রিজার্ভ করার দায়িত্বে যারা থাকে তারা তাদের একজন, তো মা বললো আপনারা এই সময় কই যাচ্ছেন মামা? আমি বললাম মামা না আমরা এদিকটাই হাঁটছি, আমরা ওইদিকে যাব না। বলে ওইদিকে মামা যান না, আমরা তো থাকছি না, আমরা বের হয়ে যাচ্ছি এখন। তো এইটা যখন বললো, বলার পরে আশরাফ বললো যেটা
মানে হচ্ছে আমরা বললাম যে আচ্ছা মামা ঠিক আছে আমরা ওদিকে যাবো না, আমরা এমনি হেঁটে আসতেছি আমরা ছাদে যাবো আর কি। হ্যাঁ, তো মামা চলে গেল। তো যেটা হলো যে আমাদের একটা ব্যাপার যে এখন আমাদের কলেজে প্রচুর বাতি জ্বলে, অনেক লাইট ছিল, কিন্তু কেন জানি তখন এত বেশি বাতি ছিল না, হয়তো একটা দুইটা পয়েন্টে বাতি জ্বালানো হতো, তাও সন্ধ্যা তখনও কোনো বাতি জ্বালানো হয়নি।
আর একটা ব্যাপার কিন্তু তোমার অবশ্যই বলা উচিত লিসেনারদের, শোনো ওই জায়গাটুকুতে আমি জানি না ভৌতিক কিছু কিনা যে ওইখানে লাইট গুলো প্রায় মানে আমরা দেখতাম যে সেখানে লাগানো হচ্ছে প্রায় ডিসেবল হয়ে নষ্ট হয়ে যেত।
হ্যাঁ সেটাই। তো যাই হোক, আমরা হচ্ছে যে দোতলা থেকে হয়ে একটা সিঁড়ি দিয়ে পেছন দিকে একটা সিঁড়ি দিয়ে হচ্ছে যে আমরা নিচতলায় নামলাম, তো হেঁটে হেঁটে হচ্ছে যে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টের সামনে গেলাম এবং ওইখানে যেটা যে ময়নাতদন্ত অটোপসি রুম এবং আমাদের ওই ডিপার্টমেন্টের সামনে আসলাম। এবং আরেকটা ব্যাপার যেটা বলে রাখি সেটা হচ্ছে যে ওখানে হচ্ছে যে আমাদের যে ডিসেকশন রুমে যাওয়ার পরটা ওই করিডোরটা হচ্ছে একটা দরজা দিয়ে লাগানো থাকে, কাঁচের দরজা দিয়ে, যেখান থেকে ভেতরের শব্দ কিন্তু খুব একটা বাইরে আসার সহজ না আর কি ওই পুরো করিডোরটাই। তো আমরা যেতে যাচ্ছি ততক্ষণে আজান দিয়ে ফেলছে, আজান শেষ হয়ে গেছে,
তো যাওয়ার পরে উজ্জ্বল আমাকে বললো যে তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো? আমি বললাম যে না আমি কিছু শুনতে পাচ্ছি না। বলে যে না ভালো করে শোনো। তো আমি খেয়াল করলাম যে ওই ভেতর থেকে অর্থাৎ রিসেপশন রুমের ওই করিডোরের ভেতর থেকে মনে হচ্ছে যে ভেতরে কেউ একজন আছে।
যে রুমটাতে আমি ঠিক 30-40 লাশ একসঙ্গে একটা দেখেছিলাম।
তো আমি প্রথমে শুরু বুঝতে পারিনি, তারপর আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ এখানে কোনো ডেফিনেট কোনো শব্দ না, বাট সেখানে কিছু একটা মানে মানুষ থাকলে যেরকম একটা শব্দ হয় বা নড়াচড়া হয় বা ওই রকম কোনো একটা শব্দ পাচ্ছি, কোনো একটা এক্সিস্টেন্স আমরা ফিল করছি। তো আমিও কিছুটা মানে ভয় পেয়ে গেলাম। এখন আমি তো ওকে নিয়ে আসছি, আমার বললাম না এটা পিছনে হয়তো উপরে কেউ হাঁটতেছে, বাট কিন্তু ভয়টা কিন্তু আমি তো আগে থেকেই ভয়ে আছি এবং আমি কিন্তু তখনও কিন্তু ওকে ব্যাপারগুলো শেয়ার করিনি। তো এরপরই হচ্ছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে যে ওখান থেকে আমরা ব্যাক করলাম, এবং যেটা হচ্ছিল তখন যেটা হচ্ছিল যে মানে মনে হচ্ছে দূরত্বটা অনেক দূর হয়ে গেল, আমরা মানে পথটা শেষ করতে পারছি না, প্রত্যেকটা সেকেন্ড মনে হচ্ছিল যে অনেক বেশি লম্বা,
অল্প দূরত্বটা এত বেশি মনে হচ্ছে, মানে ভয়ের মুহূর্ত যেগুলো যে কাজটা করে।
হ্যাঁ, এবং হচ্ছে যে ওদিন আমরা লাইব্রেরিতে স্টে করলাম না, আমরা ব্যাক করে গেলাম হচ্ছে আমাদের হোস্টেলে। তো পরের দিন হচ্ছে যে আমাদের
পরীক্ষা
ছিল আর কি। তো যাই হোক, আমরা পরীক্ষা শেষ করে দিয়ে ওই মামার কাছে গেলাম। মামার কাছে যে বললাম যে আচ্ছা মামা, এই কালকে কেন নিষেধ করলেন? বলতে কেন কালকে গেছিলেন নাকি? বললেন যে হ্যাঁ গেছিলাম। বলে যে কি কিছু হয়েছে নাকি? প্রথমে বললাম যে না কিছু হয়নি। বললেন না কিছু হবে কি হবে নাকি? না না মামা কিছু হয়েছিল। বলে যে আমি তো আপনাদেরকে নিষেধ করেছিলাম, আপনি আপনারা কেন গেলেন? যে মামা আসলে অন্য কিছু তো হতে পারে, এমন তো হতে পারে যে কোন ভিতরে ইঁদুর আছে বা কোনো
বিভিন্ন শব্দ শুনেছিলেন সেটা শেয়ার করতে।
মানে এক্স্যাক্টলি ওটা
বললাম, সে অ্যাভয়েড করার চেষ্টা করছিল।
তখন আমরা বললাম যে এমন তো হতে পারে যে ভেতরে কোনো বিড়াল আছে বা ইঁদুর আছে, যারা বিকর্ষ শব্দ শুনেছি বা হচ্ছে যে কিছুতে লেগে পড়ে গেছে। তখন মামা একটা কথা বলেছে, দেখেন মামা একটা ইঁদুর হয়তো বা একটা বিড়াল হয়তো ধরে আপনার একটা গ্লাস ফেলে দিতে পারে বা একটা এখানে স্টিক আছে যেগুলো ইন্ডিকেটর স্টিক ওগুলো ফেলে দিতে পারে, কিন্তু একটা বিড়াল ইঁদুর বা একটা কুকুর কিন্তু একটা টুল বা একটা চেয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যেতে পারবে না মামা। তখনই হচ্ছে যে আসলে আমরা চূড়ান্ত পর্যায়ে ভয়টা পেতে থাকলাম।
ওকে, তো আজকের হরর ক্লাবের স্টোরি শুনছিলাম আমরা, এবং আমরা বেশ কয়েকটা স্টোরি শুনলাম, এবং এই ঘটনার সাথে লিঙ্কড আরও কিছু স্টোরি তাদের আছে, এবং সেই স্টোরিগুলো আজকে আমরা শুনতে পারছি না, এবং অবশ্যই সামনের এপিসোডগুলোতে আমরা সেই স্টোরিগুলো শুনবো। অলরেডি স্টোরি করতে সময় 1:29, আমরা একদম শেষ প্রান্তে আছি আমাদের আজকের ভূতাত্ম হরর ক্লাবের আয়োজনে। তো একদম শেষ থেকে যেহেতু আমরা আজকে আমাদের যে হরর ক্লাবটি আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা যারা শুনছেন তারা আমাদেরকে জানান যে কেমন লাগলো এখন পর্যন্ত তাদের বলা স্টোরিগুলো, এবং আসলে সেই মনের ভেতর সেই মুভিটা বা সেই চলচ্চিত্রটাকে আসলে দেখা গেছে কিনা আমাদেরকে জানাতে পারেন। এই হরর ক্লাবের বাকি স্টোরিগুলো শুনতে চান কিনা সেগুলো আমাদেরকে জানাতে পারেন, সব কমেন্টগুলো আমাদেরকে করে পাঠান facebook.com/radiofurti। আমরা একটা গান শুনবো, এবং একটা গান শোনার জন্য ডাক্তার প্রিন্স বলেছিলেন আয়রন মেডেনের ফেয়ার অফ দ্য ডার্ক বাজানো যাবে কিনা, আমাকে অফেয়ারে বলছিলেন। তো এই মুহূর্তে ফেয়ার অফ দ্য ডার্ক শুনবো, গান শেষে ফিরে আসবো। আমাদের সাথে মেইল আছে এবং আরো আছে আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, কাজে কোথাও যাবেন না, শুনে থাকুন রেডিও ফুর্তি 88.5 FM। Dark.
fear of the dark. I have a constant fear that something's always near. Fear of the dark. Fear of the dark. I have a phobia that someone's always there.
শুনছেন সবসময় রেডিও ফুটি এইচএফএম সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূতাসম হরর ক্লাব নিয়ে আর ভূতাসম হরর ক্লাবে আজকে হরর ক্লাব আমাদের সাথে যে স্টোরিগুলো শেয়ার করেছেন সেই স্টোরি শুনে অনেকেই লিখেছেন ভালো লাগছে অনেক অনেক ধরনের কথাই বলেছেন আরও ভয়ের গল্প শুনতে চাচ্ছেন যাই হোক অনেক কিছুই অনেক ভালো মন্দ কমেন্ট মিলিয়ে আমাদের ফেসবুক পোস্টে নিচে দেখতে পাচ্ছি আর আরও একবার জানিয়ে দিচ্ছি আপনার হরর ক্লাবের কথা আপনার হরর ক্লাব নিয়ে আপনি স্টুডিওতে চলে আসতে পারেন কিভাবে আমাদেরকে জানিয়ে দিন আমাদেরকে মেইল করুন bhutfm@radiofoodie.fm এবং সাবজেক্ট ফিলে অবশ্যই লিখুন হরর ক্লাব আপনি কোনো বিখ্যাত লেখকের কোনো স্টোরি অনুবাদ করে আমাদেরকে পাঠাতে পারেন আপনার নিজের মন থেকে কল্পনার রং মিশিয়ে কোনো গল্প লিখে আমাদেরকে পাঠাতে পারেন আপনার সব কিছুই আপনি আমাদেরকে পাঠান bhutfm@radiofoodie.fm এখানে মেইল করে হরর ক্লাব সাবজেক্ট ফিলে রেখে আমাদেরকে মেইল অবশ্যই পাঠাবেন আমাদের আজকের অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট কোনটা আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক আমরা সেই স্টোরিটাই রাখি যে স্টোরিটা হয়তো বা ভয়ের উপাদান যতটুকু বা ভয়ের ফিলিংস যতটা না ক্রিয়েট করতে পারে তার থেকেও হয়তো মজার ফিলিংসটা আরও বেশি ক্রিয়েট করতে পারে তো আমরা এই মুহূর্তে শুনব আমাদের এই সপ্তাহের বেস্ট যে আনসেন্সর্ড স্টোরিটা যেটা আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনে আবার ফিরে আসবো আপনার কমেন্টগুলো খুঁজে পাবো ভূতের রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে রেডিও ফুর্তি facebook.com/radiofoodie রাত যত বাড়তে থাকে ক্লান্তি তত বাড়তে থাকে ভুল কথা তত বেশি আসতে থাকে তো যাই না আর কথা না বাড়ি চলে যাই গল্পে
মুর্শিদাবাদ জেলা থেকে বাংলাদেশের পাশেই ক্লাস টেনে পড়ছি বয়স 15 প্লাস যা দিয়ে কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই ঘটনাটা হলো আমার জানা মানে জেনেছি যে আপনার সঙ্গে কোনো ভূতের ঘটনা ঘটেছে কি এরকম ভাবে জেনেছি যে ওই ছেলেটা বললো হ্যাঁ আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে তবে ভৌতিক কি সেটা আমি জানি না আমি বললাম বলেন আমার সঙ্গে শেয়ার করেন সে বলছে যে আমি একদিন রাত্রি 7:30 বা 8 নাগাল 7 জন বন্ধু মিলে আমাদের গ্রামের একটি সাঁকো আছে সাঁকোতে গেলাম 7 জন মিলে যাওয়ার পর আড্ডা হলো কিছু কথা হলো হওয়ার পর রাত্রি 9 নাগাল বাড়ি ফেরার সময় কিছু দেখিনি কোনো ভৌতিক কোনো কাণ্ড হয়নি তো বাড়ি ফেরার আগে আগে একটা যে কিরকম ভাবে আপনাকে বলবো সেটা যে বাড়ি ফেরার আগে সে এমন দেখতে পাই আমাকে যেভাবে বলছে সেভাবে বলছি যে দেখবিল কালে যেরকম মানে কারেন্টের মতো চমকায় অন্ধকারে আলো হয়ে যায় সেরকম জিনিস সেরকম উই ছয়াকেও দেখতে পায় না কিন্তু ওটা ও দেখতে পায় ওই সময়তে সেদিন বাড়ি থাকার সময়তে ওটা দেখতে পেলো প্রথম ওটা দেখতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল নিচে পড়ে যাওয়ার পর ও বলছি নুয়ালম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার এত কষ্ট হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে যে পেছন দিক থেকে কেউ আমাকে এমন ভাবে চেপে ধরেছে বা এমন কষ্ট দিচ্ছে যে তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারবো না এত কষ্ট হয় আমার ওরকম কষ্ট হওয়ার পর সেদিনকার মতো সে রাত্রে খুব ভয় পেয়ে শুয়ে যায় শুয়ে যাওয়ার পর সকাল থেকে তার শরীর খুব অসুস্থ হয়ে যায় মানে কাজ করতে পারে না ঠিকঠাক শক্তি পায় না বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায় এরকম হওয়ার পর আরেকদিন দেখতে পায় আরেকদিনও সে বলছে যে ওরকম একদম আকাশে যেমনি মেঘ যখন পিলকায় অন্ধকারে যেরকম অন্ধকার থাকলে মেঘ পিলকানোর যেরকম আলোটা দেখা যায় ওরকম আলো দেখতে পায় সে আর ওই আলোটাতেই আলো দেখার সঙ্গে সঙ্গে সে সাথে সাথে মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যাওয়ার পর তার পিছ থেকে কেউ কষ্ট দিচ্ছে কেউ চিড়ে ধরে আছে এরকম এরকম মনে হয় আমার মানে খুব কষ্ট হয় সে বলছে তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারবো না আমার এত কষ্ট হয় দিনেও দেখতে পাই কিন্তু ওরকম দিনে মনে হয় একদিন দেখতে পেয়েছে ও এর মধ্যে এরকম মানে কষ্ট পাওয়ার ফলে আর বিভিন্ন ধরনের অসুখ হয়ে যায় অসুখ হওয়ার পর একটা বড় অসুখ হয়ে গেছে সেটা হচ্ছে নার্ভের প্রবলেম ভয় পাওয়ার কারণে তার নার্ভ ডাউন হয়ে গেছে বা অন্য কোনো কারণে নার্ভ ডাউন হয়ে গেছে তো সে বলছে আমি কোনো কাজ শক্তি দিয়ে কাজ করতে পারি না বা আমার কোনো বেশি শক্তি পায় না সে ওটা হওয়ার পর থেকে সে কোনো শক্তি পায় না তো ঘটনা এই ছিল এখন পর্যন্ত সে 4 দেখতে পেয়েছে ওটা আর দেখা যায়নি তো আমি যেটা বলবো রাখেল ভাই যে ঘটনাটা ভালো লাগলে শোনাবেন সকল শ্রোতাকে আর লাস্টে আমি কিছু কথা বলবো যে এই ঘটনাটার উত্তর আমার কাছে আছে কে ঘটায় এরকম বা আরো আপনারা আপনাদের কাছ থেকে যে ভূতের ঘটনা শুনি, অনেকগুলো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকে, তো আমি দিই না বা এটারও দিব না উত্তর, কেননা যে ঘটনাগুলোর উত্তর আমার জানা থাকে সেই উত্তরগুলো হচ্ছে কোরআন ও হাদিস করে আমার জানা উত্তরগুলো। ধর্মীয় তো বাংলাদেশে হিন্দু মুসলিম আছে বা ইন্ডিয়াতেও হিন্দু মুসলিম আছে, এর জন্য সমস্যা হতে পারে বলে আমি বলছি না উত্তর বা মানবে না বলে বলছি না। তো ইনশাল্লাহ আপনি যদি বলেন উত্তর, যদি জানাতে বলেন ঘটনার পর পরে, তাহলে সামনের দিন ইনশাল্লাহ সামনে আবার যখন ঘটনা শেয়ার করবো তার সঙ্গে উত্তর শেয়ার করে দেবো। ভালো থাকেন,
সবসময় রেডিও ফুর্তি আমার চলছে ফুটেফম হক একদম একদম শেষ দিকে আমরা, আর একদম শেষ পর্যন্ত আপনি শুনছেন, অর্থাৎ আপনি এখনো পর্যন্ত আমার সাথে আছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা শুনছেন এখনো পর্যন্ত রাত জেগে বুধেফম হক, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। মারিয়া মিম আছেন আমাদের সাথে, জানিয়েছেন কেমন আছি, ভালো আছে অবশ্যই, একটু ঘুম ঘুম লাগছে, তবে একেবারে দুইটার সময় অনুষ্ঠান শেষ করে তারপরে ঘুমোতে যাব। আসিফুর রহমান প্রেম আছেন আমাদের সাথে। আরও আছেন আরছে শামীম, রেজা সহ আরো অনেকে অনেকে, হৃদয় খান হৃদয় আছেন আমাদের সাথে, মারুফুল ইসলাম আছেন আমাদের সাথে, সিমি আছেন আমাদের সাথে। ওকে, তো আমরা প্রত্যেক মহাকলাপের প্রত্যেকটা এপিসোডে অনেক অনেক মেইল পাই এবং সেই মেইলগুলো সবগুলো হয়তো পড়া যায় না। তো অনেকেই বলে থাকেন যে কেন মেইল পড়া হয় না, কেন আমার মেইলটা পড়া হয় না। রাজশাহী হরর ক্লাবের একটা মেইল দেখছি এই মুহূর্তে আমাদেরকে লিখেছেন যে আমাদের ঘটনা কেন এখন কম পড়া হয়। এখন আপনাদের ঘটনাগুলো অবশ্যই, যে গল্পগুলো খুব সুন্দর সেই গল্পগুলো আমরা এগুলোই পড়ার চেষ্টা করি, তবে এত এত গল্প আসে, আগে বলেছি শুধু আপনাদের গল্প পড়লে কিন্তু অন্য হরর ক্লাবগুলো তখন তারা কি বলবে যে আমাদের গল্প কেন পড়া হচ্ছে না। তাহলে এই জায়গাটা অবশ্যই আপনারা ধৈর্যের সাথে এবং অবশ্যই আমি জানি আপনারা বুঝবেন এই সীমাবদ্ধতাটুকু। তো আমার হাতে এই মুহূর্তে দুটি মেইল আছে, সেই দুটি মেইল এই মুহূর্তে আপনাদেরকে শোনাতে চাচ্ছি। খুব ভয়ের কিনা যাই না বা ভৌতিক ঘটনা কিনা যাই না, তবে গল্পগুলো মানে মেইলের যে গল্পগুলো আছে সেই গল্পগুলো ভালোই। তো দুটো মেইল এই মুহূর্তে যাই না, দুটি পত্র পাবনে, একটা এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছি। এই মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আয়নাল। আমি যোশীহাটি নামে ছোট্ট একটা গ্রামে থাকি, সামনে আমার এইচএসসি এক্সাম, তাই আমাকে একটু রাত জেগে পড়ালেখা করতে হচ্ছে। প্রতিদিনের মতো পড়া শেষ করে ঘুমোতে গেলাম। এখন শহরে কিরকম জানি না, তবে গ্রামের দিকে একটু শীত পড়েছে, তাই রাতে কাঁথা দিয়ে ঘুমোতে হয়। পড়ার চাপ একটু বেশি হয়, আমার রাতে ঘুমোতে 11টা বেজে গেল। গ্রামে যেহেতু 11টা মানে অর্ধেক রাত, তাই শুয়ে পড়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, যা আমার সাথে খুব কমই ঘটে। আমি কয়টা বাজে দেখার জন্য আমার মোবাইলের দিকে হাত দিতে চাইলাম, কিন্তু আমি আমার হাত নাড়াতে পারছিলাম না। মনে হলো হাতটা কেউ যেন খুব জোরে চেপে ধরেছে। আমি বুঝতে পারছিলাম না কি করছে আমার সাথে, তাই আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না। এখন মনে হলো শুধু হাত নয়, আমার পুরো শরীর কেউ যেন চেপে ধরে রেখেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না, আমি কাউকে দেখতে পারছিলাম না, কিন্তু আমার পুরো শরীর কেউ চেপে ধরেছে তা বুঝতে পারছিলাম। আমি চিৎকার দিতে চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি শীতেও ঘামতে শুরু করেছি। আমি বুঝতে পারলাম আমার শরীরের ওপর কয়েকজন বসে আছে, তারা কারা আমি জানি না। আমার মনে হচ্ছে কাঁথাটা যেন জীবন্ত হয়ে গেছে, আমাকে চেপে ধরেছে ধীরে ধীরে। তারপর মনে হলো একজোড়া বরফের মতো ঠান্ডা হাত আমার গলার কাছে এসে বসলো। আমি আমার সমস্ত শক্তিতে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, আমি সফল হলাম। আর আমি বুঝতে পারলাম যে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমার চিৎকার শুনে আমার মা বাবা ঘর থেকে বের হয়ে আসলো এবং আমাকে বলল কি হয়েছে। আমি বললাম কিছু না, খারাপ একটা স্বপ্ন দেখেছি, তারা চলে গেল। আমি দেখলাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। আমি মোবাইলের দিকে তাকালাম, দেখলাম 1:30 বাজে। আমি আর ঘুমানোর সাহস পেলাম না, তবুও সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে বুঝলাম আমার সারা শরীর ব্যথা করছে। বিছানা থেকে উঠে বাইরে বের হয়ে যা দেখলাম তাতে আমার কপালে চোখ উঠে গেল। আমি দেখলাম আমার দুই হাতে 5 আঙ্গুলের দাগ, যেন কেউ তার সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছিল আমার হাতটা। এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আয়নাল। আর একটা গল্প হবার জন্য একটা ঘটনা যেরকম হওয়া প্রয়োজন আমার কাছে মনে হয়েছে, সেরকম একটা গল্প উত্থান পতন আছে। মানে আপনি একটা ঘটনা যা পৃষ্ঠ হচ্ছে একসময় আপনি দেখলেন আসলে সেটা স্বপ্ন, কিন্তু শেষে কিন্তু সকালে আপনার সেই স্বপ্নের জায়গাটাকে আবার ধাক্কা দিল 5 আঙ্গুলের দাগ। বিশ্বাস অবিশ্বাস, বাস্তব অবাস্তবের কথা বাইরে লিড হয়েছে, বা ফিকশনের জায়গা, সেই কল্পনার জায়গা, সেই কল্পনার জায়গাতে ভয় নামক বস্তুটা জুড়িয়ে দিলে সেটা বোধহয় হরর গল্প হয়ে যায়, এবং সেরকম একটা গল্প এই মুহূর্তে আমরা শুনলাম। আর স্টুডিও ঘড়িতে এখন 1:51 সময়, আর এই সময় আমরা মনে হয় আরেকটা মেইল পড়ে ফেলতে পারি। এই মেইলটা আমাদেরকে পাঠিয়েছেন তৌহিদুল হক পারভেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঘটনার সূত্রপাত হয় 2004 সালে, একবিংশ শতাব্দীর এখনো পর্যন্ত সবচেয়ে বড় বন্যা কাটিয়ে ওঠার কিছুদিন পর আমার বড় আপা হঠাৎ করে মারা যান। তার বয়স ছিল 15 বছর, অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন। তার মারা যাওয়ার ধরন দেখে সবাই পরিষ্কার বুঝে গিয়েছিল মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না। আমার বয়স তখন ছিল 10 বছর। তখন আমাদের 3 ভাই বোনের মধ্যে আমি ছোট হওয়ায় আমাকে আপু খুব ভালোবাসতেন। আর মেধা শান্তশিষ্টটা ছিল আপু খুব পছন্দের, তাই তো আপু আমায় প্রতিদিন পাশে নিয়ে ঘুমাতেন। এমনকি আপুর মৃত্যুর রাতেও আমি পাশেই ঘুমিয়েছিলাম। তো প্রায় দিনই আপুকে স্বপ্ন দেখতাম, তাতে কোনো সমস্যা হতো না। কিন্তু ব্যতিক্রম হলো আমি যখন HSC পরীক্ষা দিই 2013 সালে। আমার HSC পরীক্ষার সময় আমি থাকতাম সিলেটের শিবগঞ্জের একটি বাসায়। আমরা এক রুমে দুজন থাকতাম, তো আমার রুমের পরীক্ষা শেষ করে বাড়ি চলে গিয়েছিলেন, তাই তখন রুমে আমার একা থাকতে হতো। আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের ছাত্র হওয়ায় আমাদের পড়াশোনার চাপ একটু বেশি ছিল, তাই বেশি রাত করে পড়তে হতো। ঘটনার দিনও তাই হয়। ঘটনাটি ঘটে HSC পরীক্ষা শুরু কয়েকদিন আগে। সেদিন পড়া শেষ করতে করতে বেজে যায় রাত 2টা, ঘুমিয়ে পড়বো তাই খাতাটা খোলা রেখে তার উপর অর্থনীতি বইটা বন্ধ না করি শুধু উল্টো করে রেখে দিই। তার উপর জ্যামিতির কম্পাস ও স্কেলও ছিল। দরজার ভেতর থেকে বন্ধ করে শুয়ে পড়ি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আপু আমায় বলছেন, তুই ছোটবেলা কত ভালো ছিলি, এখন এত এলোমেলো হয়ে গেলি কেন? জীবন সুন্দর করে তুলতে হলে সবকিছুর প্রতি খেয়াল রাখতে হয়, পরিষ্কার পরিপাটি থাকতে হয়। এ কথাগুলো তিনি বলছেন এবং আমার টেবিলের বইগুলো এলোমেলো অবস্থা থেকে গুছিয়ে রাখছেন। সকাল হলো, ঘুম ভাঙল, স্বপ্ন থেকে কোনো সমস্যা হয়নি তাতে হওয়ার কথাও না, কারণ এরকম ভাবে আমি প্রায়ই দেখি। এখন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু আমার নজর যখন টেবিলের উপর গেল আমি কিছু সময়ের জন্য আমার চিন্তা শক্তি হারিয়ে ফেললাম। দেখলাম এত সুন্দর করে আমার টেবিল গোছানো, যেন কেউ খুব যত্ন করে অনেক সময় নিয়ে গুছিয়েছে। আমার পরিষ্কার মনে আছে আমি খাতা বন্ধ না করে, অর্থনীতি বইটা বন্ধ না করে শুধু উল্টো করে রেখে দিয়েছিলাম। আর রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই অন্য কেউ খোলার কোনো সুযোগই ছিল না। এই ঘটনার পর আমি হতভম্ব হয়ে যাই, সারাদিন পড়তে পারিনি, খেতে পারিনি। একটাই প্রশ্ন ছিল সারাদিন, কি ঘটলো আমার সাথে? তার 2 মাস পরের ঘটনা, রুমের চাকরির পরীক্ষা দিতে ঢাকায় চলে যান, আমি আবার রুমে একা হয়ে যাই। মূর্তি প্রস্তুতির পড়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি। সেদিন স্বপ্ন দেখিনি, কিন্তু রাতে আমার মরহুমা আপুর ডাকে ঘুম ভাঙে। আপু বলছেন, পারভেজ ওঠো, নামাজের সময় হয়ে যাচ্ছে। এই বলে মাথায় হাত তুলিয়ে আমায় জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আমি ডান দিকে কাত হয়ে শুয়েছিলাম, ঘুম থেকে জেগে বাম হাত দিয়ে মোবাইলের ঘড়ি দেখি, সত্যি সত্যি আজানের মাত্র 5 মিনিটেরও কম সময় বাকি। আমি যখন মোবাইল ঘড়ি দেখি হাতটা তখন আমার মাথায় রয়েছে, ঘাড় ফেরাতে কেউ সরে চলে যাচ্ছেন। রুমের লাইট অফ করে বাইরে লাইটের আলোতে যতটুকু বোঝা গিয়েছিল সত্যি কেউ ছিল ওখানে, আলো কম হওয়ায় চেহারা দেখতে পাইনি। আমি এবার ভয় পেয়ে যাই, সাথে সাথে কল দিলাম পাশের রুমে আমার এক চাচাকে। চাচা এলেন, ততক্ষণে আজান পড়ে যায়, আমি নামাজ পড়ি আর আপুর জন্য দোয়া করি। এরপর বছর খানেক এমন কিছু ঘটেনি। গত 2 বছরে আরো অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে, যার ব্যাখ্যা আমি পাইনি। এই ছিল আমাদের পাঠানো বন্ধু তৌহিদুল হক পারভেজের ঘটনা। ঘটনাটা আসলে হয়তোবা বোনকে খুব ভালোবাসেন বলেই এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, যাই না। তবে মেইল করে আপনার জীবনের কোনো ঘটনা বা আপনার কোনো গল্প আপনি কোথাও থেকে শুনেছেন বা আপনার পরিচিত কোনো গল্প আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদেরকে মেইল পাঠানোর ঠিকানাটা আবারও বলে দিচ্ছে, bhutfm@radiofutti.fm। অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব, তবেই আপনার মেইল আমরা পেয়ে যাব। আমাদের আজকে ভূতেফএম হরর ক্লাবের এপিসোড আজকে এখানেই শেষ করছি। শেষ করছি আমার খুব প্রিয় এক শিল্পীর একটা গান দিয়ে, এবং শিল্পীর নাম হচ্ছে নচিকেতা, আমি আসছি অনির্বাণ। আর এই গানটি সুরটা কোনো বিখ্যাত কোনো মিউজিশিয়ানের কোনো বিখ্যাত সুর থেকেই অনুপ্রাণিত হয়ে বানানো, আমার মনে নেই আসলে কার সূত্রে আমি শুনেছিলাম, পিটারসন বা এরকম কোনো কিছু হবে আমি শিওর না, হোয়াট এভার, তবে গানটা খুবই পছন্দের আমার গান, এবং সেই আমি আসছি অনির্বাণ সে কোনো একটা ভালোর প্রতি, কোন একটা শুভ জিনিসের প্রতি কিংবা কোন একটা পরিবর্তনের প্রতি সে আহ্বান, আমি আসছি সেই পরিবর্তনের দিকে, যে পরিবর্তন হয়তো বা সারা পৃথিবীতে শান্তি নিয়ে আসবে, হতেই পারে সেটা আপনার ঘরে, আপনার মনে, আপনার চারপাশে শান্তি ফিরে আসুক, শান্তি বজায় থাকুক, পৃথিবীর সকল প্রাণী সকল মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করুক, সেই সুন্দর পৃথিবীর প্রত্যাশায় আজকের প্রথম হরকাত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ফুর্তিতে থাকবেন।
Exclusively on FusionBD.com.